Good FM. The night comes alive with Grammophon.
শুনছেন সবসময় বেড়ে ফুর্তি 88 FM. আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই, আমার সাথে রয়েছে সৃষ্টি এবং আপনারা সবাই আমার সাথে রয়েছেন। আর সেই সাথে আমাদের অতিথিরা আছেন আজকে এই মুহূর্তে, যাদের কাছে রয়েছে দারুণ দারুণ সব ঘটনা। একটা অদ্ভুত ব্যাপার একটু ঘটলো, এটা ভৌতিক কোনো ব্যাপার না, এটা কমপ্লিটলি টেকনিক্যাল ব্যাপার, এবং এই টেকনিক্যাল ব্যাপারের ব্যাখ্যা একমাত্র মাসুম ভাই দিতে পারবে না আমাদেরকে। আমরা তিনবার ভিডিও করতে গিয়েও ব্যর্থ হয়েছি, এবং ভিডিওর যে অংশগুলো সেই অংশগুলো আমাদের পেজে রয়েছে www.facebook.com/bhutafm.rasel এখানে, এবং কোনোভাবে সেগুলো আমি ডিলিট করতে পারছি না। মাসুম ভাইও অ্যাডমিন, সো মাসুম ভাই ডিলিট করবেন কি না করবেন চেষ্টা করে দেখতে পারেন, বাট আমি চেষ্টা করেছি, সৃষ্টি চেষ্টা করছি, কোনোভাবে হয়নি। যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ঘটনায় যাব। তো ঘটনায় যাওয়ার আগে জানাই যে আজকে সারাটা দিন, কালকে তো আমরা মানে সারারাত এমনিতেই নির্ঘুম ছিলাম, ঘুম হয়নি। আজকে সকালবেলায় কাজ করতে হচ্ছে, অফিসে আসতে হচ্ছে, শো করতে হচ্ছে, এবং আজকে বিকালের দিকে যখন মানে আমরা একটু রেস্ট নিয়ে চিন্তা করছিলাম, সেই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের যে আপনারা বিভিন্ন ভূতফিল্মের প্রোমো শোনেন বা ভূতফিল্মের আইডি থেকে শুরু করে বিভিন্ন কাজ যেখানে যার ভয়েস শোনেন, সেই আমাদের চিন্টু ভাই, তার বাবা তিনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো পৃথিবীতে, অন্য এক পৃথিবীতে চলে গেছেন। অর্থাৎ তিনি আমাদের ছেড়ে চলেছেন। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, আমরা সেই প্রার্থনা করি, এবং সেই জন্য বেশ খারাপই লাগছে। অ্যান্ড আপনারা সবাই দোয়া করবেন। আর সেই সাথে আমাদের সাথে যারা কমিউনিকেট করতে চান, তারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furthi and www.facebook.com/bhutafm.rasel, যেখানে আমরা দুটো এমনকি তিনটা ভিডিও আপলোড করতে গিয়েও আমরা ব্যর্থ হয়েছি। তো আমরা ভাবছি যে ডিলিট করবো না, থেকে যাক, যেভাবে আছে সেভাবে থাকুক, অসুবিধা নাই। কিছু অংশ আছে, কিছু অংশ নাই, তো আপনারা সেটাই দেখে নিন। আমরা পারলে পরবর্তীতে আবারও ভিডিও করে আপলোড করে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো ভূতফিল্ম মানে তো ভূতফিল্মই, এবং যেমনটা তেমনটাই, এইটুকু এসছে এইটুকুই দেখবেন, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আসলে ওয়েদার বলছে শীত আসছে, সময় বলছে সামনে হ্যালোউইন, এবং 31 অক্টোবর হ্যালোউইন, এবং সেই দিন আমাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, এবং কোথায় সেই প্রোগ্রামটা হবে, কোথায় কি হবে না হবে, এই জন্য আপনাকে অবশ্যই রেডিও ফুর্তিতে কানেক্টেড থাকতে হবে। এবং এই কয়েকদিন বিশেষ করে আমরা রবিবার থেকে রেডিও ফুর্তির যে ফেসবুক পেজ আছে এবং ভূতফিল্মের যে ফেসবুক পেজ আছে, এই দুটো পেজ প্লিজ ভিজিট করবেন, এবং ভিজিট করলে আপনারা জেনে যাবেন যে আপনাদের জন্য কোথায় সারপ্রাইজ রয়েছে, কোথায় আপনাদের জন্য বিভিন্ন ধরনের মানে একদম অনেক কিছু অপেক্ষা করছে, অনেক আয়োজন অপেক্ষা করছে, সেটা আপনারা সেখান থেকে জানতে পারবেন। এই জন্য কান রাখতে হবে রেডিও ফুর্তিতে, চোখ রাখতে হবে আমাদের পেজগুলোতে। এখন যেটা করব সেটা হচ্ছে শুরু করতে চাই আজকের প্রথম ঘটনা দিয়ে, এবং প্রথম ঘটনাটি আমরা চেষ্টা করব যে আপনার ভাইয়ের কাছে আমরা চেষ্টা করবো আপনাদের আজকের রাতটা খুব জমজমাট কিছু ঘটনা উপহার দিতে। তো আপনার ভাই, ওয়েলকাম টু ভূতফিল্ম ওয়ান্স অ্যাগেইন, এবং আপনার আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঘটনায় যাই।
রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকে এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমাদের রাজবাড়ী জেলারই ঘটনা। একটা যিনি যার ঘটনা আজকে বলবো, ওনার নাম হচ্ছে রাম, এবং উনি পেশায় একজন জেলে ছিলেন।
আমরা চলে যাচ্ছি আবারও ঘটনায়।
ঘটনাটি অনেক আগের। তো ওই রাম যিনি ছিলেন, উনি বিভিন্ন জায়গায় থেকে, নদীতে হোক, বিভিন্ন খাল বিল হোক, ওখান থেকে মাছ ধরে, বিশেষ করে উনি নদীতেই মাছ ধরতেন। রাজবাড়ির যেই সূর্যনগর, ওই সময় সূর্যনগরের একদম পাশে কাছেই পদ্মা নদী ছিল, এখন নদীটা অনেক দূরে চলে গেছে। তো ওই সময় প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত ওখানে, উনি বেসিক্যালি ওই ইলিশ মাছটাই ধরতেন এবং ধরে বাজারে বিক্রি করার চেষ্টা করতেন। তো ও সময় মানে ওনার দেখা যেত যে ওনার কাছ থেকে লোকজন ওনার খুব বেচা কেনা খুব বেশি ভালো হতো। সারাদিনে হতো যা মাছ ধরেছে অর্ধেকের মতো বিক্রি হতো বা কোনোদিন তাও হতো না, এবং ওই বাকি অংশ নিয়ে উনি বাসায় ফিরে যেতেন।
তার মানে তার সংসার খুব
ভালো মতো চলতো না। তো উনি যেদিক দিয়ে আসতেন, ওনার বাড়িটা বেসিক্যালি ছিল হচ্ছে মাটিপাড়া এলাকায়, রাজবাড়ি জেলার মাটিপাড়া মেইন সদর থানার আর কি একটি গ্রাম মাটিপাড়া গ্রাম, ওখানেই ওনার বাড়ি ছিল। তো ওনার বাড়ি থেকে মানে বাজার থেকে বাড়ি যেতে প্রায় 2 কিলোমিটারের পথ। তো 2 কিলোমিটারের পথ যেতে যেতে একটি বড় আকারের একটা বট গাছ পড়ে, স্থানীয়ভাবে সেই বট গাছটা পীরতলা নামে পরিচিত। এবং আসলে বট গাছটা একটু বর্ণনা দিই, ওই বট গাছটা কিন্তু অনেক বিশাল, এবং আমরা জানি যে বট গাছে কিছু পরগাছা জন্মে, মানে অনেক বড় কিছু গাছ হয়, খেজুর গাছ হতে পারে, বিভিন্ন ধরনের গাছ হয়ে যায়। ওই বট গাছটা এখনো আছে, যেখানে 7টার উপরে গাছ ওখানে পরগাছা হয়ে আছে, মানে দেখতেই মানে দিনের বেলা দেখতেই গাছ হমছম, মানে এইরকম অদ্ভুত টাইপের বট গাছ সেটা। তো উনি ওই বট গাছের নিচ দিয়েই সবসময় যেতেন, সে রাত হোক দিন হোক, ওনার মানে ওনার সাথে তেমন কখনো ওই ধরনের ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেনি। অনেকেই ওই বট গাছের নিচ দিয়ে রাত্রে যাওয়ার সময় বিভিন্ন ধরনের জিনিস, বিড়াল কুকুর অনেক কিছু, মানে কেউ নাকি সুরে ডাকাডাকি করছে এরকম অনেক কিছু শুনেছেন, কিন্তু উনি ওনার সাথে এই ধরনের কোনো ঘটনা ওই বট গাছের ওখানে ঘটেনি। তো একদিন মাছ বিক্রি করে ফেরার সময়, তখন ওই দিন ওনার ভালো মাছ বিক্রি হয়নি, উনি বাড়িতে চলে যাচ্ছিলেন। তো ওই সময় ছিল বৈশাখ মাস।
আচ্ছা।
তো যখন ওই পীরতলা নামক ওই বট গাছের কাছে উনি চলে আসেন, তখন প্রচন্ড ভাবে ঝড় শুরু হয়ে যায়।
আচ্ছা।
আর একটা বিষয় আসলে বলি, ওই বট গাছটা এমন জায়গায় যে রাস্তার অপোজিট পাশে একটি অনেক পুরাতন একটা কবরস্থান আছে, এবং সেটা এখনো আছে।
আচ্ছা।
কবরস্থানটা বট গাছও আছে, কবরস্থানও এখন আছে। তো উনি ওই ঝড়ের কারণে উনি আর সামনে না বাড়িয়ে উনি ওই বট গাছের নিচেই আশ্রয়। তো বট গাছের নিচে আসলে ওনার মাছের, ওনার একটা ভাঙা চোরা সাইকেল ছিল, ওই সাইকেল থেকে মাছের ডালিটা নামিয়ে ওই বট গাছের পাশে রাখেন, এবং ওখানে উনি আশ্রয় নেন, চিন্তা করেন ঝড়টা থামলে তারপর উনি চাপেন। তো তখন যেহেতু অপোজিট পাশে একটা কবরস্থান, উনি বিদ্যুতের যে ঝলক, যে ঝলকানি ওই আলোতে দেখতে পাচ্ছিলেন যে হঠাৎ কবরস্থানের মধ্যে কবরের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে।
আচ্ছা।
তো উনি চিন্তা করলেন যে এটা কি নড়াচড়া করে, হয়তো শিয়াল বা কুকুর এই টাইপের কিছু হতে পারে। দেখলেন না, নড়াচড়া করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং একটা মানুষের আকৃতি ধারণ করছে। তখন উনি আরেকটু খেয়াল করলেন যে বিদ্যুতের ঝলকানিতে ওই মানুষের গায়ে সাদা কাফনের কাপড়ের মতো দেখাচ্ছে। তো উনি চিন্তা করেছিলেন যে ওই সময়ে কিন্তু ওই যে কাফন চোর, এই মানে কবরস্থান থেকে কাফন চুরির একটা বড় ধরনের একটা প্রবণতা ছিল, এখন সেটা কম দেখা যায়, কিন্তু ওই সময় এরকম কাফন চুরির পেশায় অনেকে নিয়োজিত ছিলেন। তো উনি চিন্তা করেছিলেন যে রাত্রেবেলায় সম্ভবত কবরস্থানে এক কাফন চোররা এসেছে, ওদেরকে উনি দেখছেন। তো উনি কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। তো উনি দেখলেন যে না, একজন না, এরকম 5 থেকে 7 জন একই রকম ভাবে কবরের ভিতর থেকে উঠে তাদের প্রত্যেকের শরীরেই মানে কাফন জড়ানো। উনি চিন্তা করেন কাফন চোর যদি হয় নিশ্চয় গায়ের সাথে জড়ানো থাকবে না, তবে হাতে থাকবে বা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাবে, কিন্তু গায়ের সাথে জড়ানো। তো উনি একটু চিন্তা করলেন যে হতে পারে হয়তো চোর ডাকাত হতে পারে, এরকম একটু সন্দেহ করলেন যে অন্য রকমের কিছু হতে পারে তারা। তো উনি চুপচাপ বসে আছেন। ওই 5-7 জন লোক কবরস্থান থেকে সুন্দর করে বের হয়ে এসে ঠিক বট গাছটার কাছে আসলেন, কাছে এসে ঠিক বট গাছটার পিছনে গিয়ে মিলিয়ে গেলেন।
আচ্ছা।
উনি চিন্তা করলেন যে এরা কারা, আমার যে এখানে বসে আছে আমার দিকে একবার তাকালোও না, মানে কোনো ভ্রুক্ষেপই নেই। উনি টবা করলেন এবং পরে চিন্তা করলেন আসলে উনি যেটা দেখেছেন হয়তো এটা কোনো প্যারানর্মাল বিষয় হতে পারে, উনি তখনও সেটা নিশ্চিত ছিলেন না। তো উনি পরে মাছের ঝুড়িটা নিয়ে, তখন আবার যখন ঝড় থেমে গেছে, উনি মাছের ঝুড়িটা নিয়ে আবার সাইকেলের পিছনে রেখে ওখানে বেঁধে উনি আবার বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। হঠাৎ উনি ফিল করলেন ওনার মাছের মানে ঝুড়ির মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। তো উনি মনে করছেন হয়তো সাইকেল চালাচ্ছে মাটির রাস্তা, হয়তো কোনো কারণে ঝাঁকির কারণে মনে হচ্ছে, এটা মনে করে উনি বাড়িতে চলে গেছেন।
আচ্ছা।
তো বাড়িতে যাওয়ার পর উনার স্ত্রীকে বললেন যে আজকে তো মাছ টাছ তেমন বিক্রি হয়নি, যতটুকু মাছ আছে তুমি একটু কুটে রান্না করো। তো ওনার স্ত্রী মাছের ডালি খুলে তো অবাক, বলে যে মাছ কি রান্না করো, ভিতরে তো একটা মাছও নাই।
আচ্ছা।
তো বলে কি বলো মাছ নাই, আমার তো অনেক মাছ ছিল, ওগুলো তো বিক্রি হয়নি। তখন বলে তাহলে মনে হয় পথে পড়ে টড়ে যেতে পারে। তখন উনি চিন্তা করেন পথে ওই বট গাছের নিচে ওই অদ্ভুত টাইপের কিছু লোক, তারপরে ওই ঝুড়ির সাইকেল চালিয়ে আসার সময় ভিতরে নড়াচড়া, এটা ওনার মনে একটা সন্দেহর উদ্রেক করে। তো তখন উনি তেমন কিছু বলেন না, মানে চিন্তা করেন যে এরকম হতেই পারে, যেহেতু মাছ নিয়ে রাত্রেবেলা আসতে হয় প্রতিনিয়ত, এরকম দু একটা ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, এটা নিয়ে উনি অত কিছু চিন্তা ভাবনা করেননি। তো পরের দিন যখন উনি বাজার থেকে ফিরছিলেন, ফেরার সময় 3 জন লোক মানে গ্রাম্য চেহারা 3 জন লোক লুঙ্গি পরা খালি গায়ে বলতেছে যে ভাই আপনার মাছ তো খুব ভালো, খুব স্বাদ, তো আপনি ওই বাজারে বিক্রি না করে রাতের বেলা এখানে যে জঙ্গল আছে জঙ্গলের ভিতরে একটা বাজার বসে আপনি এখানে এসে মাছ বিক্রি করেন। বলে কি বলেন, জঙ্গলের মধ্যে আবার বাজার আসবে কোথেকে, এই ধরনের ঘটনা তো কখনো শুনিনি। আসলে এখানে একটা বিষয় বলে দিই, মাটিপাড়া বেসিক্যালি মাটিপাড়া এবং বেথুলিয়া এই জায়গার ঠিক মাঝামাঝি জায়গায় একটা জঙ্গল রয়েছে, এখনো ওটা খুব একটা ঘন জঙ্গল, ওখানে যদি এখনো অনেক তো পরিষ্কার হয়ে গেছে, এখনো যদি ওখানে কেউ ঢোকে সে দিক হারিয়ে ফেলবে।
এইরকম অবস্থা,
এইরকম অবস্থা এখনো। আর ওই সময় তো আজ থেকে 40-50 বছর আরো ভয়াবহ ছিল। তো উনি বলেন যে জঙ্গলের মধ্যে আবার বাজার আসবে কোথেকে?
রাইট।
তো বলেন না আপনি আসেন রাতের বেলা, আসেন যখন রাত বেশি হয়ে যায় তখন আসেন, আসলেই দেখতে পারবেন। তখন উনি খুব অবাক হয় এবং চিন্তা করে যেহেতু মাছ অনেকগুলো আবার আজকেও রয়ে গেছে, ঠিক আছে দেখি রাতের বেলা খাওয়া দাওয়া করে আসবো জঙ্গলে, দেখি আসলে বাজার আছে কিনা। একটু কৌতূহল উনি ছিলেন, ওরকম সাহসী লোক ছিলেন। উনি সত্যি রাতের বেলা বাজারের কাছে উনি ওই জঙ্গলের কাছে এসে দেখেন একজন লোকও নাই। উনি খুব অবাক, কি ব্যাপার একজন লোকও নাই, এখন জঙ্গলে ঢুকবো কিভাবে?
কিনবে বাকে
হঠাৎ করে ওই যে তিনজন লোক ওনাকে বলেছিল, দেখা হয়েছে তিনজন লোক কোথা থেকে চলে আসে জঙ্গলের ভিতর থেকে, বলছে ভাই চলে চলে আপনার অপেক্ষায় ছিলাম। তখন ওই তিনজন লোক ওনাকে নিয়ে যাচ্ছে। তো জঙ্গলের এমনিতে জঙ্গল খুব ঘন, কিন্তু ওনার মনে হচ্ছিল জঙ্গলটা অতটা ঘন না, মানে বেশ ফাঁকা মনে হচ্ছিল উনি যখন ভিতর দিয়ে যাচ্ছিলেন ওই সময়। তো কিছু দূর যাওয়ার পরে দেখি যে বিশাল একটা বাজার, অনেক লোকের আনাগোনা সেখানে এবং অনেকে সেখানে বাজার করছে। এবং আরো অদ্ভুত ব্যাপার ভাই, উনি ওনার এই মাছ ধরার প্রফেশনের সাথে বেশ কয়েকজনকে চিনতেন, যাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আগে একসাথে মাছ ধরতেন, বাজারে বিক্রি করতেন। তো দেখলেন যে ওই লোকগুলো ওখানে মাছ বিক্রি করছে এসে। তো ওনার দেখে খুব ভালো লাগলো যে না আমি একা না, এখানে আরো লোক আছে আমার পরিচিতর মধ্যে আছে। তো দেখলো যে উনি মাছ নিয়ে যাওয়ার সাথে সাথে মানে 5-10 মিনিটের মধ্যে সব মাছ বিক্রি হয়ে গেল। ওই ওখানে কিছু লোক এসে ভালো দামে মাছটা কিনে নিয়ে গেল এবং সবার হাতে মানে হারিকেন ছিল, ওখানে তো অন্ধকার যেহেতু হারিকেন ছিল। এবং বিক্রি শেষে অন্যান্য যে ওনার পরিচিত লোকদের সাথে কথা বলতেছিলেন যে কিভাবে এখানে কতদিন ধরে এসে মাছ বিক্রি করো, বলো বেশ কিছুদিন ধরে এসে মাছ বিক্রি করি, ভালোই বিক্রি টিক্রি হয়, ভালোই দাম পাওয়া যায়, এমনি বাজারে গিয়ে অত দাম পাওয়া যায়, তো ভালো কথা বলে যে তাহলে প্রতিদিন আমিও এখানে এসে মাছ বিক্রি করবো, ওই রাম জেলেটা বলে। হ্যাঁ ঠিক আছে, ভালো সিদ্ধান্ত। তো সত্যি রাসেল ভাই প্রতিদিন বাজারে গিয়ে উনি বাজারে যাওয়াই একরকম ছেড়ে দিলেন, কারণ বাজারে গিয়ে কি করবে, ওর থেকে ভালো দামে উনি রাতের বেলা ওই মাছগুলো বিক্রি করতে পারে,
ওখানে বিক্রি করতে পারে।
তো উনি এরকম প্রতিদিন যাওয়া শুরু করে রাতের বেলা। ওনার স্ত্রীকে উনার স্ত্রী জিজ্ঞেস করে তুমি রাতের বেলা প্রতিদিন কোথায় যাও, বলে জঙ্গলের মধ্যে একটা বাজার বসে ওই বাজারে মাছ বিক্রি করতে যাই। বলে জঙ্গলের মধ্যে বাজার এরকম তো কখনো শুনি
নাই।
বলে যে ঠিক আছে তোমার অত কিছু জানতে হবে না। তা উনি চিন্তা করছেন এই বিষয়টা জানাজানি হলে হয়তো অন্য জেলেরা যদি আবার যায় তাহলে হয়তো বা ওনার মাছ বিক্রি কমে যেতে পারে, এই জন্য উনি এই বিষয়টা একটু চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন আর কি,
মানে যে অন্য কেউ জানতে না পারে, ব্যবসার ক্ষতি হতে পারে এরকম। রাইট।
তো উনি মানে এরকম কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাতের বেলা গিয়ে দেখে ওই বাজারে কেউ নেই, একদম কিছু নেই, সব শুনশান নীরবতা। তো উনি অনেকক্ষণ বসে আছেন যে একজন লোক নাই, অদ্ভুত ব্যাপার। তো হঠাৎ একজন বৃদ্ধ লোক ওনার কাছে আসে, এসে বলে যে তুমি এখানে কেন এসেছো? বলে কেন আমি তো প্রতিদিন এখানে মাছ বিক্রি করতে আসি। বলে তুমি এখানে আর এসো না।
আচ্ছা।
তো বলছে যে আমি তো এখানে ভালো দাম পাই, বাজারে তত দাম পাই না। তো বলে যে আমি তোমাকে একটা জাল দেবো, তুমি এই জালটা নিয়ে মাছ ধরো, তুমি বাজারেই বিক্রি করো, কিন্তু এখানে আর কখনো এসো না। তখন সত্যি ওই বৃদ্ধ লোক ওনাকে একটা জাল দেয়, উনি এটা চলে যায়। কিন্তু উনি যে আসবে না এই লোভটা উনি সামলাতে পারছিলেন না, ওই বৃদ্ধের কথাটা উনি আসলে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ যে লোভ পেয়ে গেছে, প্রতিদিন ভালো মাছ বিক্রি হয়, মানে টাকা হাতে আসে, উনি একটা লোভ পেয়ে যায়। উনি সত্যি পরের দিনও অনেকগুলো মাছ নিয়ে আসেন সেখানে, আসার পর দেখে সত্যি ওই দিন লোক নাই। কিন্তু আবার কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটা আসে, বলে তোমাকে তো বলেছিলাম তুমি এখানে এসো না, আবার আজকে কেন আসলা? বলে যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো লোভ সামলাতে পারছি না। তখন বলে ঠিক আছে, তোমার লোভের খেসারত তুমি দিবা, আমি কিছু জানি। এই বলে ওই লোকটি সাথে সাথে ওখান থেকে চলে যায়। এবং কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে যেই তিনজন লোক ওই যে রাসেল ভাই ওনাকে ডেকে প্রথম ডেকে নিয়ে আসছিল, দেখে ওই তিনজন লোক ওদের থেকে হুড়মুড় করে চলে এসে ওনার মাছের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং কাঁচা মাছ খাওয়া শুরু করে তিনজন লোক। ওই দৃশ্য দেখে উনি বুঝতে পারেন যে না আসলে উনি বড় ধরনের একটা বিপদে পড়ে গেছেন।
আচ্ছা।
যেহেতু উনি সাহসী লোক ছিলেন, দ্রুত ওখান থেকে মানে দৌড়ে বেরোনোর চেষ্টা করা, জঙ্গলটা এত ঘন যে আসলে কোন দিকে যাবে এখনো তো মানে ওর ভিতরে ঢুকলে দিক খুঁজে পাওয়া যায় না। উনি কোনো মতে যেদিকে পেরেছে দৌড়েছে, সকালবেলা ওনার অজ্ঞান অবস্থায় ওনাকে পাওয়া যায়। পরবর্তীতে ওনাকে যখন জ্ঞান ফিরানো হয়, উনি রাসেল ভাই দীর্ঘদিন বোবা ছিলেন
এই ঘটনার পরে।
দীর্ঘদিন উনি কারো কিছু বলতে পারেন নাই, কি ঘটনা ঘটছে না কিছু বলতে পারেন, অনেক ট্রিটমেন্টের পরে উনি কথা বলতে পারেন। তখন উনি সবাইকে বলেন যে এখানে এইরকম এরকম ঘটনা ছিল। এখন কথা হলো রাসেল ভাই ওই যে বাজারে গিয়ে উনি যে লোকদেরকে দেখেছেন যে ওনার মানে যাদের সাথে মাছ ধরতেন কিছু লোকদেরকে উনিও দেখেছেন তারা মাছ ধরতেন, উনি তাদের কাছে জিজ্ঞেস করেছেন তোমার বাড়ি কোথায়, এগুলো আবার অপরিচিত কয়েকজনকে জিজ্ঞেস করেছিলেন, উনি তাদেরকে প্রত্যেকের বাড়িতে মানে বাড়িতে গিয়েছেন এবং প্রত্যেকের ফ্যামিলি থেকে বলেছে যে এই লোকগুলো তো অনেকদিন ধরে নিখোঁজ।
মাই গুডনেস,
অনেকদিন ধরে নিখোঁজ। কিভাবে নিখোঁজ? ওনাদের স্ত্রী বলছে যে এরকম, তারাও বলতো যে রাতের বেলা বাজারে মাছ ধরতে মানে মাছ বিক্রি করতে যায়, একটা জঙ্গলের ভিতরে বাজার আছে, মাছ বিক্রি করতে যায়, কিন্তু এরকম প্রতিদিন যায়, হঠাৎ একদিন আর ফিরে আসেনি। আর তখন তো রাসেল ভাই মানে পদটা তো অনেক উত্তাল ছিল, অনেক সময় দেখা যেত যে নৌকা ডুবি হতো, হ্যাঁ অনেক সময় মারা যেত, লাশও পাওয়া যেত না, এরকম অনেক আগের ঘটনা। যেহেতু মনে করছে হয়তো বা নৌকা ডুবিতে মারা গেছে মাছ ধরতে গিয়ে, ফ্যামিলি থেকে ওরকমই মনে করেছে। কিন্তু রাসেল ভাই প্রত্যেকটা লোকের বাড়িতে গিয়ে রাম মাঝি মানে রাম জেলে খবর নিয়েছে যে যেই 5-6 জন লোকের সাথে পরিচয় হয়েছিল প্রত্যেকেই নিখোঁজ, এবং প্রত্যেকের ফ্যামিলি থেকে বলেছে উনি রাতের বেলা প্রত্যেকে এক অদ্ভুত জঙ্গলের মধ্যে বাজারে গিয়ে মাছ বিক্রি করতে যেতেন। একমাত্র উনি সেই ব্যক্তি যেই ব্যক্তি উনি জীবিত ফিরেছিলেন। এবং রাম মাঝি রাসেল ভাই ওনার বয়স হয়েছিল 110 বছর, উনি 2007 সালে মারা গেছেন, মোটামুটি অনেক বছর। আর ওনার এই ঘটনাগুলো উনি সবাইকে বলতেন, বিশেষ করে ওনার ওই অঞ্চলে মাটিপাড়া বেথুলি এবং সূর্যনগরের মাছ ধরতে মাছ বিক্রি করতে যেতেন। মানে এটা এই ঘটনাটা অনেকেই জান ওনার কাছ থেকে, এই ঘটনাটা যে অদ্ভুত বাজার রাসেল ভাই সেই জঙ্গলটা কিন্তু আজও আছে, কিন্তু আসলে ওই বাজারটা এখনো আছে কিনা বা আদৌ কেউ ওখানে বাজারে গিয়ে মাছ বিক্রি করছে কিনা এখন কিন্তু রাসেল ভাই আমরা এই বিষয়ে কিছু জানি না। হয়তো বা হতেও পারে বাজারটা এখনো আছে, কেউ সেখানে গিয়ে মাছ বিক্রি করছে, হয়তো বা আমরা জানছি না।
কিন্তু আপনি বলছিলেন যে এইখানে যে লোকগুলো আছে তারা প্রত্যেকেই মৃত এবং তারা প্রত্যেকেই সেই অদ্ভুত বাজারে মাছ ধরতে যেত, মানে মাছ বিক্রি করতে যেত। তার মানে ওই বাজারটায় তাদেরকে মেরে ফেলা হতো বা অন্য কোনো, মানে ওখান থেকে বেঁচে ফিরে আসে না নাকি এরকম কিছু, নাকি অসুস্থ হয়ে মারা গেছে?
না অসুস্থ না, ওনারা একদমই নিখোঁজ,
একদম নিখোঁজ,
একদম নিখোঁজ।
তার মানে ওই বাজারে একটা লোভ বা কোনো একটা কারণে সবাই যেত, কারণ ওখানে মাছ নিয়ে গেলে বিক্রি হতো এবং সেইখানে সেই বাজারেই তারা হারিয়ে যেত, তারা কোনোদিন ফিরে আসতো না।
আমাদের এলাকায় বেশ প্রচলিত একটা
ঘটনা, এবং এই বাজারটার নাম তো নাই,
এটার কোনো নাম নাই ভাই। তবে ওই জঙ্গলটা যদি কেউ দেখতে যেতে চায় সেক্ষেত্রে আমি বলতে পারি, আপনার রাজবাড়ি সদর মানে থানার মানে বেথুলিয়া গ্রামের কাছে গিয়ে যদি জঙ্গলের কথা বলেন, যে একটা জঙ্গল সেখানে একটা বাজার থাকতো একটা কথা প্রচলিত আছে, আপনার সেই জঙ্গলটা এখনো দেখতে পারবেন, এটা এখনো আছে।
আপনি ভাই যদি ওই সময় কেউ যদি রাতের বেলায় ওই জঙ্গলে যায় তাহলে কি সেই বাজার দেখার সম্ভাবনা আছে নাকি? সেটা
এটা অনেকে চেষ্টা করেছে,
এটাই আমার মনে হয় যে অনেকে চেষ্টা করেছে,
অনেকে চেষ্টা করেছে কিন্তু অনেকে ভয় পেয়েছে, ওখানে গিয়ে বাজার দেখতে পারে না কিন্তু অনেকে ভয় পেয়েছে,
অনেকে ভয়
অনেকে বের হয়ে আসে, কারণ দিনের বেলায় ওখানে ঢোকার কেউ সাহস পায় না।
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, মানে অত্যন্ত মানে ঘন জঙ্গল সেটা, আজকে থেকে আরো 40 এখন গেলে যে অবস্থা আজ থেকে 50 বছর আগের অবস্থা আরো ভয়ঙ্কর ছিল।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা ঘটনায় যাব এবং তারপরে আপনাদের ফেসবুকে আপনারা যা লিখেছেন সেটা দেখব, এবং এটা একটা ইমেইল, সেই ইমেইলটা পড়তে চাই। তো এই ইমেইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আদিত্য আব্রয় আমাদেরকে লিখেছেন এবং তিনি বন্দর কাস্টমস চিটাগং থেকে লিখেছেন, এবং তিনি লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, আমি আদিত্য আব্রয়, আশা করি ভালো আছেন। আমি চট্টগ্রাম থেকে বলছি। অনেক দিন ধরে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভূতফেমে শেয়ার করব বলে ভেবেছি, আজ লিখে পাঠালাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঠিকানাটা পরিস্থিতির কারণে গোপন রাখলাম, কথা না বাড়িয়ে এখন ঘটনায় চলে যাই। 2015 সালে ডিসেম্বর মাসে শুরু, প্রতিদিনের মতো টিউশন শেষ করে বাড়িতে ফিরছিলাম। বলে রাখা ভালো যে আমাদের বাড়ির দূরত্ব একটু দূরেই শ্মশান, তো সেদিন টিউশন শেষ করে একটু দেরি হয়ে যায়, তাই কোনো কিছু না ভেবে গান শুনতে শুনতে আসছিলাম। হঠাৎ মনে হলো শ্মশানের এক পাশে কি যেন একটা বসে আছে, দেখে মনে হচ্ছিল একটা কালো ছায়া। আমি গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়েছি, এসে খাওয়া দাওয়া করে যখন শুতে গেলাম হঠাৎ জানালায় চোখ পড়তেই দেখি সেই কালো ছায়াটা। ভীষণ ভয় পেয়ে আমার ছোট বোনকে ডাক দিতেই চোখ না ফেরার আগে ছায়াটা হাওয়া হয়ে যায়। ওই দিন আর তেমন কিছু ঘটেনি, ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু তা হলো না। কিছুদিন পর আমি আবার আমার ছোট বোনের সাথে মুভি দেখছিলাম, মা বাবা কেউ বাসায় ছিলেন না, হঠাৎ আমার বোন আমাকে ডাকতে শুরু করলো এবং বলল, দেখো তো জানালায় কালো ছায়াটা কিভাবে দেখা যাচ্ছে। দুজন সাহস করে সামনে গিয়ে যা দেখি বলে প্রকাশ করতে পারবো না, একদম কালো, চোখ নেই, আমাদের দিকেই মুখ করে তাকিয়ে আছে। ভয়ে দুজনে চিৎকার করে উঠলাম, সাথে সাথে ছায়াটি বিলীন হয়ে যায়। এরপর এর বেশ কিছুদিন ধরে আমি এবং আমার বোন অসুস্থ ছিলাম। এর বেশ কিছুদিন পরে ডিসেম্বরের 27 তারিখ হবে হয়তো, রাত 8টার দিকে আমাদের এলাকায় আগুন ধরে বেশ কিছু বাড়িঘর পুড়ে যায়, প্রায় 14টা বাড়িঘর একদম পুড়ে শেষ। সেই দিন আমি আমার বড় বোনের বাড়িতে ছিলাম, এলাকার ঘটনার কথা শুনে আমি আপুর বাড়ি থেকে রাত 10টায় আমাদের বাড়িতে আসার জন্য বের হই। আসতে আসতে প্রায় 12:45 হবে হয়তো, বাড়ির একটু আগে আসার সাথে সাথে হঠাৎ শ্মশানের কথা মনে পড়তেই আমি শ্মশানে না গিয়ে পুরা ঘর দিয়ে আমাদের ঘরে যাচ্ছিলাম, এক পা দুই পা দিয়েছি, একটু এগোতেই দেখি আমার পায়ের সামনে 5 থেকে 6 মাস হবে হয়তো এরকম ছোট্ট একটা বাচ্চা একদম কালো আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার মনে তখন বাড়ি যাওয়ার চিন্তা থাকায় কিছু না ভেবে বাচ্চাটাকে ওই জায়গায় রেখে সরে যেতে বলি, কিন্তু ও কোনোভাবে আমাকে রাস্তা দেয় না, তাই আমি একটু সাইড করে তাকে হেঁটে চলে আসি। ঘরে এসে হঠাৎ মনে পড়ল ওখানে তো কোনো ঘর থাকার কথা না, কারণ ওখানে আজকে তো সব ঘর আগুনে পুড়ে গিয়েছিল, তাহলে বাচ্চাটা আসলো কিভাবে, আর পাঁচ ছয় মাসের বাচ্চা সোজা হয়ে দাঁড়ালো কিভাবে, এটা ভাবা মাত্রই চিৎকার করে উঠে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমি বিছানায়, মাকে সব বলি, আমাকে অনেক বৈদ্য দিয়ে ঝাড় ফুঁক করিয়ে নেওয়া হয়। বৈদ্যরা বলেন আপনার ছেলের মাথায় তখন অন্য চিন্তা ছিল, মানে জাস্ট বেঁচে ফিরেছে এটাই অনেক বড় কথা। এটা খুব খারাপ জিনিস, সেই মুহূর্তে যদি সেই জিনিসটি কি সেটা উপলব্ধি করতে পারতো তাহলে সে আর ঘরে ফিরতে পারতো না। 15 দিন ধরে আমি অন্ধকার দেখে ভয় পেতাম, সবার দোয়াতে এখন আমি ভালো আছি। এটা ছিল আমার ঘটনা। আমি জানি না এই রহস্যের মানে কি, আমি এখনো এই রহস্যের কোনো উত্তর খুঁজে পাইনি। এই ছিল ঘটনাটি এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কারণ একটা ছায়া, মানে ঘটনাটি উনি কতটা গুছিয়ে লিখেছেন সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছায়া আপনার পিছু ছাড়ছে না, এবং সেই ছায়াটা যদি আপনাকে বিরক্ত করে মারে, আপনি যদি ঘরের মধ্যে ঢুকে দেখেন একটা ছায়া, এটা আপনার ছায়া নয়, আপনার ছায়া যেখানে পড়ার কথা সেখানে সেই ছায়াটি নেই, সেই ছায়াটি অন্য কোথাও আছে, এবং সেই ছায়াটি আপনি সবসময় দেখতে পাচ্ছেন, আপনার আপনাকে ফলো করছে, কোনো সময় সে জানালার বাইরে, কোনো সময় সে আপনার ঘরের ভেতরে, কোনো সময় আপনার পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু এটা আপনার ছায়া নয়। অর্থাৎ আপনার ছায়া যদি পড়েও থাকে তাহলে এটি আরও একটি ছায়া, যেটার দূরত্ব আপনার থেকে এমন একটি দূরত্বে বা আপনার থেকে এমন একটি অবস্থানে যে বুঝতে পারছেন এই ছায়াটি অন্য কারো। কেমন লাগবে আপনার? আমরা ফেসবুকে চলে যাব এবং আমাদের এইখানে যারা লিখেছেন তাদের কমেন্ট পড়বো আমরা, এবং আমাদের পোস্টটা যদি আমরা মানে ইনকমপ্লিট, তারপরেও যারা এরপরে আমাদের পোস্ট দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা ভালোবাসেন বলেই হয়তো এই কাজটি করছেন, না হলে আমাদের বকাঝকা শুনতে হতো যে কেন পোস্টটাও ঠিক মতন আমরা দিতে পারলাম না। যাই হোক, আমরা চেষ্টা করেছিলাম। তো আমি দেখতে পাচ্ছি রাজু আহমেদ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন, আশা করছি আজকে অনেক ভয়ের কাহিনী শুনবো। ইনশাল্লাহ আজকে আসলেই অনেক ভয়ের ঘটনা রয়েছে, এবং 31 তারিখে আমরা যে শোটা করব, মানে আমাদের এই হ্যালোইনের স্পেশাল একটা শো কিন্তু থাকবে একই সময়, সো এই শোটা কিন্তু আপনারা অবশ্যই শুনতে ভুলবেন না। 31 তারিখে শোটা হবে এবং প্রতি বছরের মতো এবারও হবে। গোলাম রাব্বি আমাদের লিখেছেন যে অনেক ভয় লাগে ইদানিং ভূত FM শুনে। শেষ ভাবনা আমাদের লিখেছেন, আমি বরিশাল থেকে শুনছি। আমাদেরকে মেঘলা আকাশ লিখেছেন, রাসেল ভাই আচ্ছা আমাকে আমার একটা ছবি এখানে পোস্ট করতে বলেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আলভি মণি চৌধুরী সোহান আমাদের লিখেছেন, এবং তিনি হ্যালো রাসেল ভাই, হ্যালো আলভি। আমাদেরকে লিখেছেন অ্যালেক্স ওপু, শুরু হয়ে গেছে ভূত FM, আমি আপনাদের সাথে আছি স্পেন থেকে, ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন তিনি, থ্যাংক ইউ ভেরি মাচ স্পেন থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাদের লিখছেন সোহেল রানা, এবং তিনি শুনছেন আমাদের কাছ থেকে, আমাদেরকে বহরমপুর থেকে, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, বহরমপুর ইন্ডিয়া থেকে তিনি শুনছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। জাকারিয়া আমাদের সাথে আছেন সিলেট থেকে, শুনছেন তিনি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অনিক, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইয়াসিনুর ফাহিম, এবং আজকে ঘটনাগুলো ভালো হবে তিনি আশা করছেন, এবং আমার সঙ্গে আছেন আরবিক, মানে আরবি হরফে নাম লেখা আর কি। তো আমি যে জবর ছাড়া আরবি হরফ আমি আরবি পড়তে পারি না, মানে যে জবর থাকলে পড়তে পারি, এটা যে জবর ছাড়া, সো আমার জন্য ডিফিকাল্ট পড়াটা। তো নামটা তিনি লিখে দিয়েছেন এ বি রহমান, এবং তিনি লিখেছেন যে আমি ভয় পেতে চাই, আমরাও চাই আপনাকে ভয় দিতে। আমাকে দেখতে পাচ্ছি যে মারুফ হাসান লিখেছেন নাইস স্টোরি, আমাদের সাথে দেখতে পাচ্ছি যে মেঘ বালিকা লিখেছেন রাসেল ভাই আজ চার্জ কম থাকায় ফেসবুকে কানেক্টেড থাকতে পারছি না। আমাদের সাথে আর যে সোহেল আছেন, আমাদের সাথে আরও অনেকেই আছেন। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এখন, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে, এবং তারপরে আমরা যে ঘটনা শুনবো সেটাও খুব ভয়ঙ্কর ঘটনা, পরপর তখন দুটো ঘটনা আমরা শুনবো যেগুলো খুবই ভয়ঙ্কর। সো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM, চলছে ভূত এফ এম আমের সাথে রয়েছেন মাসুম ভাই, যার জন্যই আজকে দেখতে পাচ্ছেন যে মিউজিক অনেক চেঞ্জ এবং অনেক মজা হচ্ছে এবং অনেকে ভয় পাচ্ছেন লিখছেন এই জন্য। এবং আমি আমার পক্ষ থেকে মাসুম ভাইকে জোর থ্যাঙ্কস জানাতে চাই। আর আমাদের সঙ্গে আছেন আরও একজন অতিথি, যিনি এই মুহূর্তে আপনাদের সঙ্গে তার জীবনের একটা ঘটনা শেয়ার করবেন, তার জানা একটা ঘটনা শেয়ার করবেন। এবং আমরা প্রথমে একটু পরিচিত হই, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাফিউল সাদী এসেছি মিরপুর থেকে। তো আজকে যে ঘটনাটা বলতে এসেছি এটা একটি ডর্ফের ঘটনা, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বামুন বলি।
এমনিতে ডর্ফ এবং বামুন মানে এটা জাস্ট যদি কেউ দেখতে চান একটু সার্চ করলে দেখতে পারবেন। হ্যাঁ,
তো যিনি ঘটনাটা বলেছেন তিনি কিন্তু এই ডর্ফ ব্যাপারটা কিন্তু জানেন না, সুতরাং তার ওভাবে বর্ণনা দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু তার ঘটনা শোনার পর আমার মনে হয়েছে যে এটা একটি ডর্ফের ঘটনা তিনি বলছেন। তো ঘটনাটা হচ্ছে, একদিন বসেছিলাম আমরা, তো আমার বড় ভাই নিউটন ভাই, তো তার ফ্রেন্ড নিলয় ভাই আমাকে এই ঘটনাটা বলে এবং পরবর্তীতে তার ছোট ভাই ইব্রাহিম, তার কাছ থেকে আমি ঘটনা শুনি। তো এই গল্পের অথেন্টিসিটিটা আমি মেনটেন করেছি যে দুজনের ঘটনাই প্রায় একরকম ছিল। আমি মূল ঘটনায় যাচ্ছি। ঘটনাটি মিরপুরের শেওড়াপাড়ার একটি ঘটনা।
আচ্ছা, তার মানে একদম শহুরে ঘটনা, মানে একদম এই শহরের ঘটনা।
এবং ভাইয়া, শেওড়াপাড়া আগে যেমন ছিল অনেক শরা গাছ বা ওরকম একটা পরিবেশের মধ্যে ছিল, তো এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তো ওদের বাড়ির পাশে কিন্তু একটা ডোবার মতো ছিল এবং অনেকটা একটু ভৌতিকই এলাকাটা, একটু অন্যরকম। যখনকার ঘটনা বলছি তখন বেশ গরম পড়েছে, ভ্যাপসা গরম অনেকদিন থেকেই, এবং লোডশেডিং তো নিয়মিতই। তোর মা ছিলেন প্রেগনেন্ট, ওদের একতলা বাড়ি ছিল এবং বাড়ির কাজ চলছিল তখন। তো ওরা সবাই বাড়ির একটি ঘরে সবাই মিলে থাকতো, ওর বাবা মা দুই ভাই এবং বোন। তো ওদের বাড়ি বনটা একটি দেই মূল দরজা থেকে একটা করিডোরের মতো, লম্বা করিডোরের মতো গিয়েছে এবং এর শেষ প্রান্তের যে ঘরটি, এই ঘরটিতে ওরা তখন থাকতো। তো ঘরটি যেহেতু ওর মা প্রেগনেন্ট, তিনি গরমটা সহ্য করতে পারতেন না এবং নিয়মিত লোডশেডিং এর কারণে ওরা দরজাটা খোলা রাখতো।
আচ্ছা,
এবং এর বাইরের পাশ দিয়ে অনেক বাতাস আসতো, অনেক বাতাস আসতো বাইরের পাশ দিয়ে, যেহেতু এই কারণে ওরা ওই দরজাটা লাগাতো। তো একদিনের ঘটনা, রাত 2 কি 3 বাজবে, ওর মার হঠাৎ করে রাত 2 কি 3 বাজবে এমন সময় ওর মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। তো তিনি বাইরে, চাঁদের আলো ছিল অনেক, যথারীতি কারেন্টও নেই, তো তিনি বাইরে হঠাৎ একটি ছায়ার মতো দেখতে পান, অভাবের মতো দেখতে পান। তো তিনি তখন ভাবেন যে এটা চোর কিনা, কারণ ওই সময় চোরের উপদ্রব অনেক বেশি ছিল। তো তিনি তাকিয়ে আছেন, তো একটা সময় সে অবয়বটি তার চোখের সামনে আসে। জিনিসটি দেখতে ছিল বাচ্চাদের মতো, দেখতে একেবারে শরীরে গঠন, মানে গঠনের দিক দিয়ে জিনিসটা একদম বাচ্চাদের মতো। সেটার কানগুলো ছিল অস্বাভাবিক রকমের বড়, চোখগুলো অনেক বড় বড়, কিন্তু দেখতে একেবারে বৃদ্ধদের মতো।
তার মানে বয়স, তার বয়স আছে,
বয়স অনেক কিন্তু বাড়েনি।
এবং সাইজটা কেমন হয়?
সাইজটা খুবই মানে পাতলা এবং মানে ছোটখাটো, বাচ্চারা যেমন হয়,
ছোট বাচ্চারা,
5 বছরের বাচ্চারা যেটুকু লম্বা হয়, 4-5 বছরের বাচ্চা এরকমই। এবং কিন্তু চেহারাটা মানে একদম বৃদ্ধদের মতো, চেহারাটা 70-80 বছরের বৃদ্ধদের মতো। তো তিনি দেখার পরপরই তার স্বামীকে ডাক দেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জিনিসটা দরজার করিডোর ধরে দাঁড়িয়ে আছে, দরজার গার্নিশ ধরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ভিতরে ঢুকছে না এবং এক দৃষ্টিতে সে তার মায়ের পেটের দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
তো তিনি তার স্বামীকে ডাক দেন, তার স্বামী দেখা মাত্র তিনি জোরে জোরে সুরা পড়তে থাকেন। একটা সময় আমার যে বন্ধুর বড় ভাই, তারা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তারা জিনিসটা দেখে, দেখার সাথে সাথে তারা কাঁদতে থাকে ওটার দিকে তাকিয়ে এবং সম্মোহনের মতো, একেবারে সম্মোহনের মতো তারা কাঁদছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই বাসার ঠিক পাশের বাসা যারা, এরা যে কোনো শব্দে কিন্তু শোনা যায়, কারণ একেবারে লাগোয়া বাসা ছিল,
খুব স্বাভাবিক।
হ্যাঁ, কিন্তু তারা ওই দিন রাতে কোনো কান্নাকাটি শব্দ শোনেনি। জোরে জোরে সুরা পড়া হচ্ছে, কান্নাকাটি চলছে এবং ওটা ওভাবেই দাঁড়িয়ে আছে, ওভাবেই এক দৃষ্টিতে ওভাবে তাকিয়ে, এক দৃষ্টিতে ওভাবেই দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়ানি, ওভাবেই এভাবে সময় যাচ্ছে, তারাও সুরা পড়ে যাচ্ছে, সময় যাচ্ছে। তো একটা সময় যখন ফজরের সময় হয়ে যায়, তখন জিনিসটা ওর মায়ের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দেয়, বিদঘুটে হাসি দিয়ে ঠিক যেভাবে পালিয়ে যায়, দৌড় দিয়ে যেভাবে পালিয়ে যায়, ঠিক ওইভাবে দৌড় দিয়ে আসতে পালিয়ে চলে যায়।
আচ্ছা,
তখন জিনিসটা এবং ওদেরও কান্না থেমে যায়, আস্তে আস্তে পুরো পরিবেশ স্বাভাবিক হতে থাকে এবং আজান হয়ে যায়।
আচ্ছা,
তো পরবর্তীতে ওর বাবা একজন হুজুর ডেকে আনেন যে ব্যাপারটা কি। হুজুরকে তখনও বলা হয়নি অ্যাকচুয়ালি কি হয়েছে।
আচ্ছা,
হুজুর এসেই যেটা বলেন, উনি আসছিলেন তাই না, তোরা খুব অবাক কি বলছেন। তো উনি পরে জিনিসটা বুঝিয়ে দেন, যারা প্রেগনেন্ট মহিলা থাকেন, এই জিনিসগুলো আসে আসলে বাচ্চা নষ্ট করতে, এটা তিনি বলেন। তিনি এরপর ঘর বন্ধ করে দিয়ে যান ঠিক মতো, কিন্তু এরপরও ওরা প্রায় মধ্যরাতে রাত 2-3 সময় সদর দরজায় লাঠির শব্দ শুনতে পেত। এই ছিল ভাইয়া ঘটনা।
ওকে, সো এটাই আপনার ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আপনার যে ঘটনাটা আপনি শেয়ার করেন এই জন্য। আমরা চলে যাবো আবারও আপনার ভাইয়ের কাছে, এবং আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এই ঘটনাগুলো। এবং সেটা জানার উপায়টা হচ্ছে আমাদের যে দুটো ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে দুটো পোস্ট রয়েছে, দুটো ফেসবুক পেজে, এবং সেই পোস্টে গিয়ে আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং জানাতে পারেন কোন ঘটনা কেমন লাগছে। এবং আপনি যদি হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে এই চোখে মানে ঘুম ঘুম থাকা অবস্থাতেই বা একেবারে ঘুম যখন কেটে গেছে সেই অবস্থায় আধো অন্ধকারের মধ্যে দেখে ফেলেন একজন বামনকে, যার আকার একটা 4 বছরের বা 5 বছরের বাচ্চার সমান, কিন্তু তার যার বয়স অতি বৃদ্ধের মতো, কেমন লাগবে? এবং সে যদি আপনাকে দেখা মাত্রই এরকম একটা ঘর থেকে আরেকটা ঘরে দৌড়ে ছুটে পালিয়ে যায়, কি অনুভূতি হবে একটু ভেবে দেখবেন। আর আপনার সেই ভাবনাটা চলতে থাকুক, আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আপনার ভাই,
আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই সুযোগ করে দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা রাজবাড়ির ঘটনা। এটি যে গ্রামের ঘটনা, গ্রামের নাম হচ্ছে বারেক গ্রাম, এবং বারেক গ্রামের পাশে প্রায় 10-12 কিলোমিটার দীর্ঘ একটা জায়গা নিয়ে একটা বিল রয়েছে। আমি নিজেও ওই বিলে একবার নৌকা ভ্রমণে গিয়েছিলাম, এবং সারা বছরই ওই বিলে পানি থাকে, সবসময় পানি থাকে। এবং ওই আসলে একটা মজার বিষয় হলো, ওখানে যদি কেউ যান আপনারা ওখানে দেখবেন যে ওখানে ওই বিলের মধ্যে মাঝে দ্বীপের দ্বীপের মতো আছে, ওই দ্বীপে বাড়ি ঘর আছে, মানে একদম মানে গেরস্থ বাড়ির মতো, দ্বীপের মতো। ওরা সবসময় নৌকাতে আসা যাওয়া করে, তো প্রত্যেক ফ্যামিলিতেই কম বেশি নৌকা রয়েছে। তারপরে ওখানে যারা ওই বারেক গ্রাম বা আশেপাশের এলাকার লোকজন ম্যাক্সিমাম সব মাছ ধরা বা এই পেশার সাথে জড়িত, এবং কিছু আছে মাঝি, মাঝি এখনো আছে সেখানে। তো এখন যে মাঝির গল্পটা আসলে করবো, ওনার নাম হচ্ছে আলাক, আলাক মাঝি হিসাবে উনি এলাকাতে খুব পরিচিত ছিলেন। তো উনি ওই দিনের বেলা, অনেক মাঝি হলো দিনের বেলা যাত্রী টানে, তো উনি যে কাজটা করতেন উনি আসলে দিনে টানতেন না, উনি রাত্রের বেলা টানতেন। এই কারণ জিজ্ঞেস করলে উনি বলতেন যে রাত্রের বেলা অনেকে মানে বাড়ি ফিরতে পারে না, কোনো কারণে দেরি হয়ে যায়, ঘাটে নৌকা থাকে না, তখন উনি রাতের বেলা ওই কাজটা করতেন যে ওই লোকদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দিতেন, আর সেই হিসাবে উনি ভাড়াটাও অনেক বেশি পেতেন। তো ওই কারণে উনি সবসময় রাতের বেলাই মানে যাত্রী টানতেন আর কি। আর উনি ওই রাতের বেলা যেহেতু সবসময় নৌকা নিয়ে আসা যাওয়া করতেন, এমনি নর্মাল আমরা মাছ ধরা রিলেটেড অনেক ধরনের ভৌতিক গল্পগুলো শুনে থাকি, এগুলো ওনার কাছে একদম পাঞ্চার হয়ে গেছিল, ওগুলোর সাথে উনি খুব পরিচিত। তো উনি একবার রাসেল ভাই উনি বালিয়াকান্দি থেকে রাতের বেলা ফিরছিলেন ওই নৌকাতে করেই, বারেক গ্রাম দিয়ে ওই ভিতরে বিল দিয়ে ফিরছিলেন। তো অনেক রাত হয়ে গেছিলো, তো হঠাৎ খেয়াল করলেন যে একটা ইসের থেকে একটা দ্বীপের মতো, ওই যে যেমন ঘর বাড়ি আছে ওখান থেকে কিছু লোক তাকে ডাকাডাকি করছে। তো উনি সেখানে গেলেন নৌকা নিয়ে, বললেন যে দেখলেন যে ওখানে আর একটা বড় নৌকা আছে, সেই নৌকা ভর্তি লোক। কিন্তু অদ্ভুত ব্যাপার আসলে ভাই, ওই নৌকাতে লোক দেখা যাচ্ছে কিন্তু ওই নৌকাতে কোনো আলো ছিল না। তো উনি দেখলেন যে ওই নৌকার মধ্যে একটা মানে সাদা কাপড় দিয়ে ঢাকা একটা ডেড বডিও আছে, অনেক লোক আছে, কিছু লোকজন কান্নাকাটি করছে। তো অন্য লোকরা বললেন যে ভাই আপনি একটা কাজ করবেন, কারণ আমাদের এইখান থেকে লাশটা আমরা শ্মশানে নিয়ে যাবো। তো ওখানে আসলে ভাই ওই বারেগ্রামের কাছে একটা শ্মশান আছে, নাম হলো আরজুপাড়া, আরজুপাড়া ওখানে একটা শ্মশান রয়েছে, এখনো আছে সেটা। তো বলে যে আমরা ওখানে যাবো, তো আমাদের নৌকায় তো জায়গা হচ্ছে না, তো কিছু খড়ি এবং এই একজন মহিলা এবং বাচ্চা আছে, আপনি এটা আপনার নৌকায় উঠান, তো আপনি আপনাকে ভালো পেমেন্ট দেওয়া হবে এর জন্য। তো উনি চিন্তা করলেন যে যা অনেক লোকই তো আছে যেহেতু সাথে, সুতরাং এই এর সাথে যেতে কোনো সমস্যা নেই। তো উনি ওখান থেকে ওই একজন মহিলা সাথে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা মানে হাঁটতে পারে এরকম, হয়তো বা 3 বছর বয়সী বাচ্চা, উনি যেভাবে আর কি পরবর্তীতে বলেছিলেন 3 বছর বয়সী বাচ্চা, ওই মহিলা এবং কিছু খড়ি ওরা নৌকায় উঠিয়ে দেওয়া হয়, এবং উনি ওই বড় নৌকাটার পিছনে পিছনে নৌকাটা বাইতে থাকেন এবং আস্তে আস্তে
ফলো করতে থাকেন,
ফলো করতে থাকেন। তো আস্তে আস্তে সত্যি ওই আর ওই আরজু গ্রামের ওই শ্মশানটা উনি চিনতেন, যে সত্যি ওই শ্মশানের কাছে ওই নৌকাটা চলে যায়, সবাই শ্মশান ওই নৌকা থেকে নামে, সবাই শ্মশানের মধ্যে ঢুকে যায়, এবং ওনার নৌকা থেকে খড়িগুলাও নামানো হয় এবং ওই মহিলাও শ্মশানের মধ্যে চলে যায়। উনি জিজ্ঞেস করেছিলেন যে এইখানে যে মারা গেছেন এই মৃত ব্যক্তিটা কি হয়, তো উনি কোনো উত্তর দেন নাই, ওই মহিলা কোনো উত্তর দেন নাই ওই আলাক মাঝিকে প্রশ্ন করলেও। তো অনেকক্ষণ বসে আছেন, এদিকে সকাল হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে আর কি, কিন্তু ওই সময় তো রাসেল ভাই এমন না যে রাত ১২টার সময় নিয়ে গেছেন, ওই সময় গ্রামে কিন্তু ৭টা ৮টা মানে ওই সময় অনেক রাত, আর তাছাড়া ওই অঞ্চলে এখনো বিদ্যুতের ছোঁয়া নেই, মানে যেহেতু ওটা দ্বীপের মতো একটা বিলের মধ্যে, ওই জন্য ওই সময় ওখানে আসলে এখন বর্তমানে কিছু সৌর বিদ্যুৎ ওখানে আছে কিন্তু বাট তাও অনেক জায়গায় সেটাও নেই। তো ওখানে উনি যেহেতু সময়টা দেখতে পাচ্ছিলেন না, তো ততটুকু বলে প্রায় পাঁচ ঘন্টাও হয়ে গেছে, একটা লোকও উনার নৌকার কাছে এসে বলছে না যে কত দেরি হবে বা আরো দেরি হবে কিনা বা হয়ে গেছে, কেউ কিছু বলছে না, এদিকে ওনাকে কেউ টাকা পয়সাও দেয়নি, উনি ওটা বসে আছেন। তো উনি বিরক্ত হয়ে নৌকাটা ঘাটে বেঁধে রেখে উনি শ্মশানের মধ্যে গেলেন যে দেখি লোকজন কি করে এতক্ষণ ধরে, আমার কোনো খোঁজখবর নিচ্ছে না, বসে আছি আমি। তো উনি শ্মশানে যে বেশ চিতার উপরে একটি মানে কাপড় দিয়ে ডেড বডিও ঢাকা আছে। তো উনি চিন্তা করলেন যে ওখানে যাই, কিন্তু ডেড বডি ঢাকা আশেপাশে একজন লোকও নেই। উনি আরো কাছে যখন গেলেন উনি চিন্তা করলেন, কি মনে করে চিন্তা করলেন যে দেখি তো লাশটা কার, আমি একটু দেখি। উনি কাফনের কাপড়টা একটু উঁচা করেন ওখান থেকে এবং উনি দেখে আরো শক্ত হন যে এই যে একটু আগে যে মহিলা এবং তার বাচ্চাটা নৌকায় বসা ছিল, এই বাচ্চা এবং মহিলা দুইজনকে ওর উপরে শোয়ানো,
এই কাফনের কাপড় যখন সরলেন তারপরে
উনি এটা দেখছেন। এইটা দেখার পরে উনি চিন্তা করলেন যে এতদিন সেই রকম কোন ভয়, অনেক ভয়ের ঘটনা দেখেছে কিন্তু ভয় লাগেনি বা এগুলো আমাদের কাছে একদম পানি হয়ে গেছিল দেখতে দেখতে, কিন্তু এখন যে ঘটনাটা ঘটলো উনি চিন্তা করলেন যে এখন যেভাবে হোক এখান থেকে আমাকে চলে যেতে হবে। উনি মনে একটু সাহস রাখলেন যে তারপর আমাকে বের হতে হবে, বিপদ একটা পড়ে গেছি। তো উনি যখন বের হতে যাবেন হঠাৎ করে ওনার লুঙ্গিতে একটা টান অনুভব করলেন,
আচ্ছা
যে মনে হচ্ছে কি একটা টেনে ধরেছে। উনি সাহস করে ঘুরে তাকালেন যে আসলে কি দেখি, তখন উনি দেখলেন ওই ছোট্ট বাচ্চাটি,
জি জি,
ওই বাচ্চাটি ওনার লুঙ্গিটা টেনে ধরে রেখেছে এবং বাচ্চাটি ইশারা করে তার মায়ের দিকে তাকিয়ে কি যেন একটা ইশারা দিয়ে বলতে চাচ্ছে। তো উনি এইটা দেখে আর ওনার মানে আর সাহসটা উনি একদম হারিয়ে ফেলেন, উনি প্রাণপণে সেখান থেকে দৌড়ানো শুরু করেন। দৌড়াতে দৌড়াতে উনি ওই ওনার নৌকার কাছে গিয়েই সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনাকে যখন উদ্ধার করা হয় তখন উনি বলেন যে উনি রাত্রেবেলা এই ঘটনাটি দেখেছিলেন, কিন্তু অন্য সবাই বলেছে যে না এরকম কোনো, আমরা তো এই ধরনের কোনো বিষয় টিষয় জানি না যে রাত্রেবেলা এই ধরনের কোনো লাশ আসে নাই, এটাই স্বাভাবিক কারণ একটা ভৌতিক ঘটনা ছিল। উনি এটা কৌতূহল হয়ে ঠিক যেই জায়গা থেকে উনি এই তাদেরকে রাত্রেবেলা উঠিয়ে নিয়ে এসেছিলেন উনি নৌকা চালে এসে সেই জায়গায় যান, কিন্তু উনি ফাইন্ড আউট করেন উনি যেই জায়গা থেকে নিয়ে এসেছিলেন সেই জায়গা একটা দ্বীপের মতো আছে বটে কিন্তু টোটালটা একটা জঙ্গল, একটা জঙ্গলের মতো, ওখানে কোনো ঘর বাড়ি নেই, মানুষ থাকার তো প্রশ্নে আসে না, ছোট ছোট দ্বীপের মতো আছে, এটা টোটালি জঙ্গল। তো উনি পরবর্তীতে অনেকের সাথে ঘটনাটা শেয়ার করেন। তো শেয়ার করার পর আসলে ভাই যে বিষয়টা জানা যায় সেটা হচ্ছে একটা মানে মারাত্মক একটা বিষয়, সেটা হচ্ছে যে যেই ভদ্র যে মহিলা এবং বাচ্চাকে উনি দেখেছিলেন সেই ওনার স্বামী সাপে কেটে মানে সাপের কামড়ে মারা যায়। মারা যাওয়ার পরে ওনার স্বামীর অনেক সম্পত্তি ছিল কিন্তু ওনার অন্য ভাইয়েরা ওই বাচ্চাকে এবং ওই সন্তানকে এবং ওনার স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ওই বাচ্চা এবং ওনার মাকে খুব কৌশলে হত্যা করে।
আচ্ছা,
হত্যা করার পরে খুব দ্রুত মানে থানা পুলিশকে জানতে দেওয়ার আগেই খুব দ্রুত, এটা অনেক আগের ঘটনা আর কি, তখন তো আর ওই বারেগ্রামটা এমনিতেই খুব নির্জন, ওখানে কি ঘটনা ঘটছে না না ঘটছে এটা আসলে প্রশাসনের কাছে ওইভাবে খবর পৌঁছাতে অনেক সময় লাগে, এখনো সময় লাগে, মানে দাহ করে যাতে করে এর কোনো প্রমাণ না থাকে, বলে যে এরা মানে পেটের পীড়ায় মারা গেছে, ডায়রিয়া বা এই টাইপের একটা খবর রটায় দেয় এই মা এবং বাচ্চা দুইজনে পেটের পীড়ায় মারা গেছে। তারপর থেকে রাসেল ভাই এখনো নাকি উনি তো ওটা দেখেছেনই, এখনো ওই মহিলা এবং বাচ্চাকে অনেকেই দেখে যে যদি কেউ নৌকা নিয়ে যেতে যায় অনেকেই দেখে যে ইশারা করে ডাকছে যে আমাদেরকে একটু নৌকায় পার করে দাও আমরা একটু শ্মশানের দিকে যাবো, এখনো অনেকে ওটা দেখেন। এটাই ছিল রাসেল ভাই ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবার আমি একটা ঘটনা বলতে চাই যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন কিন্তু এবং তার নাম হচ্ছে রাদি, তিনি টাঙ্গাইল থেকে একটা অদ্ভুত ঘটনা পাঠিয়েছেন। তো আমি এই ঘটনাটা তার ভাষায় পড়বো না, আমি কিছু কিছু অংশ পড়ে শোনাবো কারণ আমি জানি না এই ঘটনাটি কতটুকু সত্যি, আমি জানি না, তবে এই ঘটনাটি রহস্যময়। যদি সত্যি এরকম কোনো কিছু আপনারা জেনে থাকেন, আমি এইটা কেন আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা যদি এই সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে যেন আপনারা আমার সাথে সেটা শেয়ার করতে পারেন, ভূত এফএম এর সাথে যেন শেয়ার করতে পারেন সেই জন্য জানাচ্ছি। এবং ভূত এফএম এর অ্যাড্রেস তো জানেনই, ভূত এফএম @radio40.fm এই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দেবেন যদি জানেন, আমি স্পেলিংটি বলে দিচ্ছি bhwtfm@radioforward.fm। এই সম্পর্কিত যে কোনো তথ্য, স্পেশালি যারা দেশের বাইরে আছেন, সব কিছুর সাথেই অলৌকিক একটা ব্যাপার সম্পৃক্ত থাকে। কিছু কিছু ব্যাপার থেকে যায় আজীবন অমীমাংসিত। আমরা জানি সেই টাইটানিক ডুবির কথা, বিশাল আকারের সেই জাহাজ যেটা ডুবে যাবার কোনো কথাই ছিল না, কেউ কখনো চিন্তাও করেনি, সেটি একটা বরফের টুকরার সাথে ধাক্কা লেগে নাকি ডুবে যায়। এখন এইটা নিয়ে মুভিও হয়েছে। এক একজন এক একটা জায়গা থেকে এই ঘটনাটাকে বর্ণনা করার চেষ্টা করতে পারেন, আরও 100টা মুভি হতে পারে এবং 100টা মুভিতে টাইটানিক ডুবির 100টা ঘটনা দেখানো যেতে পারে। প্রচলিত তেমনি একটি ঘটনা আমাদের কাছে এসেছে, সত্য মিথ্যা জানি না, ঘটনাটি সত্য নাকি মিথ্যা সেটা বলবেন আপনারা, এবং এখন ফেসবুকেও লিখতে পারেন যে এটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়। আবারও বলছি, আমার কাছে অমীমাংসিত মনে হয়েছে এবং আমি আসলেও জানি না, সেই জন্য বলছি আমি হুবহু পড়ছি না। তো উনি যেটা বলছেন যে ইংল্যান্ডের কোনো একটা রাজ্যের একটা ছোট্ট গ্রামে খুব গরিব কিছু মানুষ বাস করতো এবং সেখানে ছিল অলৌকিক ক্ষমতা অলৌকিক ক্ষমতার অধিকারী একটি মেয়ে, এবং এটা 1700 শতকের দিকের কোনো একটা সময়। এবং সেই সময় আপনারা সবাই জানেন যে এইখানে মানে ওই সময় মানে রহস্যজনক ঘটনাগুলো অনেক পুরনোই, যত বেশি পুরনো হয় তত বেশি জমে। তো যাই হোক, তো সেই গ্রামে একটা অত্যাচারী রাজা সেই সময় ছিলেন এবং রাজা খাজনা আদায়ের জন্য প্রজাদের উপরে নানা রকমের অত্যাচার করতো। আমি কিন্তু বলছি এটা প্রচলিত এবং আমি যে সোর্স থেকে পেয়েছি সেই সোর্সের নাম বললাম, বাট আমি জানি না যেটা আমি আপনাদের উপরে বিচারের ভার দিয়েছি, কিন্তু সো আপনি বলবেন না যেটা আমার বিশ্বাস হচ্ছে না বা এরকম কোনো কিছু, বাট মজা লাগবে খুব, এই জন্য আমি শেয়ার করছি। তো রাজা খাজনা আদায়ের জন্য প্রজাদের উপর নানা রকমের অত্যাচার করতো, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অনেকগুলো গ্রাম ছিল, তো এই গরিব গ্রামগুলোতে খাজনা আদায়ের জন্য রাজা অত্যাচার করতে পারলেও যে গ্রামে ওই মেয়েটি থাকতো সেই গ্রামে রাজা ইচ্ছা মতো খাজনা আদায় করতে পারতো না ওই মেয়েটির অলৌকিক ক্ষমতার কারণেই। কারণ মেয়েটি ভবিষ্যৎ বলতে পারতো এবং রাজার সৈনিকরা কখন আক্রমণ করবে সেটা সে তার সেই অলৌকিক ক্ষমতা বলে সেটা সে বলে দিত। ফলে ওই গ্রামবাসী মানে ওই সৈনিকদের মোকাবেলা করতে পারতো বা তারা খাজনা এড়িয়ে যেতে পারতো। তো রাজা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন এবং সবার সাথে সলা পরামর্শ করেন এবং ভাবেন, ঠিক করেন, মানে খুঁজে বের করেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তো তিনি একটা গুপ্ত ঘাতক দিয়ে সেই মেয়েটিকে গুপ্ত ঘাতক পাঠান সেই মেয়েটির জন্য, এবং মেয়েটিটা বুঝতে পেরে সেই প্রতিবেশীদের বলল যে এবার কিন্তু তার উপরেই বিপদ আসছে। কিন্তু কেউ মেয়েটিকে কোন একটি কারণে বা কোনো কারণে পাহারা দেন এবং সেই ঘাতক মেয়েটিকে মেরে ফেলে। মেয়েটার কফিন মাটি চাপা দেয়া হয় পাশের এক বনে। কিছুদিন পর দেখা গেল মেয়েটার যেখানে মাটি চাপা দেয়া হয়েছে তার চারপাশে বিশাল একটা জায়গা জুড়ে সব ঘাস পুড়ে গেছে। সবাই ভয় পেয়ে গেলেও অবাক হলো না, কারণ সবাই জানতো মেয়েটা সাধারণ কেউ না, সুতরাং কেউ কিন্তু অবাক হলো না। এবং মাঝখানে আরো অনেক কিছু ঘটে, এই কাহিনী সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে 100 বছর পর 1800 শতকের কোন একটা সময়ে। লন্ডনের 3 সাংবাদিক বন্ধু যারা নাকি মেয়েটার গল্প জানতো তারা সিদ্ধান্ত নিল যে তারা সেই গ্রামে যাবে এবং সেই কফিনটির খোঁজ করবে এবং তার রহস্যটা তারা জানবে। তারা সেই মাটি খুলে ফেলে এবং সেখানে তারা সেই কফিনটা পেয়েও যায় এবং সেই কফিনের গায়ে লেখা ছিল স্পর্শ করো না। তারা কফিনটা শহরে নিয়ে আসে, 3 জনের মধ্যে একজন কফিনটা নিজের কাছে রাখে। মানুষের অস্বাভাবিক মৃত্যু হতেই পারে, কিন্তু কোনো একটা কারণে এই ঠিক 1 সপ্তাহ পরে যার বাসায় কফিন ছিল সে মারা যায়। তার মৃত্যুর পর কফিনটা আরেক সাংবাদিক তার বাসায় রাখেন, কিছুদিন পরে তিনিও মারা যান। একইভাবে তৃতীয় সাংবাদিক মারা গেলেন, 3 জনই মারা গেলেন। এরপর শোরগোল পড়ে গেল, ডাক্তার অবাক হয়ে দেখল কফিন যার কাছে থাকে তিনি অজ্ঞাত কোনো একটা রোগে মারা যান। কফিনটা বিশেষ কোনো একটা জায়গায় রাখা হয়, এমন একটা জায়গায় যেখানে কফিনটা অক্ষত থাকবে, এবং যে জায়গায় রাখা হয় সে জায়গায় একদিন আগুন ধরে যায়, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, শুধুমাত্র কফিনটা অক্ষত থেকে যায়। এই কফিনটা নিয়ে রিসার্চ করার জন্য আমেরিকা সেই ব্রিটিশ সরকারের কাছে বা ব্রিটিশ সেই অঞ্চলের মানুষের কাছে বলে যে আমরা এটা দেখতে চাই, ঘটনাটা কি আসলে, রহস্যের জট খুলতে চাই। এই কফিনটা, এই কফিনটা এইখানকার কথা অনুযায়ী এই কফিনটাই পাঠানো হয় টাইটানিক নামের বিশাল এক জাহাজে। এবং এইখানে সবাই বিশ্বাস করেন যে এই কফিনটা সেখানে থাকার কারণে টাইটানিক ডুবে যায়। এটা একটা প্রচলিত কথা, এই কথার রহস্য ভেদ করা সম্ভব না। এক একজন কেউ বলতে পারেন যে সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলতে পারেন যে কারণ এই কারণে টাইটানিক ডুবে গেছিল, যারা আবার এই সমস্ত ব্যাপার বিশ্বাস করেন। আমি যদি বলি যে কুসংস্কারও বিশ্বাস করেন, তাদের সেই বিশ্বাস অনুযায়ী টাইটানিক এই কারণে ডুবেছে। আপনাদের যদি ইচ্ছা করে যুক্তি দিয়ে এই রহস্য বা এই মানে এই ব্যাপারটাকে মিথ্যা প্রমাণ করতে, আপনারা করতে পারেন। যদি সত্যি হিসেবে মেনে নিতে চান সেটাও মেনে নিতে পারেন। ভাবুন এবং ফেসবুকে গিয়ে লিখুন। আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM এন্ড 240
ভূত FM। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
এমডি জহিরুল কাইয়ুম লিখছেন যে আমি চট্টগ্রামে থাকি, নিয়মিত ভূত FM শুনি এবং আগে ভূত FM শুনলে তেমন ভয় পেতাম না, কিন্তু ইদানিং খুব ভয় পাই। আমি আমার রুমে একা থাকি, আমার মনে হয় যে মিউজিকের কারণে ভয়টা লাগে, তবুও ভালো লাগে। শুভকামনা রইল সবসময় ভূত FM এর জন্য। ওনার এটা দীর্ঘদিন ধরে উনি লিখছেন এবং পড়া হয় না, উই আর রিয়েলি সরি ফর দ্যাট, বাট সবগুলো তো পড়া যায় না। তো যেটা বলছিলাম, 1912 সাল 15 এপ্রিল, তাই না, ডুবে যায় টাইটানিক। এবং তার পেছনে মানে বিজ্ঞান ভিত্তিক এবং একেবারেই বিজ্ঞানের বাইরে অনেক মতামতের সৃষ্টি হয়। তো জানি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, সেটা তো বলবেন আপনারা। এবং আপনাদেরকে যখন আমি কোয়েশ্চেনটা করেছি তখন আপনি ফেসবুকে লিখছেন স্মার্ট বয় সাকিব লিখছেন ভয় লাগছে। আনাফ শাহরিয়া অনিক লিখছেন বাগমারা থেকে ভালো লাগছে। হাসিবুল হাসান আবির লিখছেন ভয় লাগছে এবং বাট মজা পাচ্ছি না। এই প্রথম আমি এরকম একটা জিনিস শুনলাম, আমার খুব ভালো লেগেছে। সিরিয়াসলি ভয় লাগছে বাট মজা পাচ্ছি না। আচ্ছা ওকে। আমাদের অনিক মণ্ডল দীপ লিখেছেন লাস্ট যে স্টোরিটা ছিল, এই লাস্ট স্টোরিটা সত্যি রহস্যজনক, যা রহস্য ভেদ করা সম্ভব নয়। এবং পদ্মা নদীর মাঝে লিখেছেন, আমার মনে হয় টাইটানিক জাহাজে ডোবার পেছনে বিশেষ কিছু কারণ আছে, না হলে এত বড় একটা জাহাজ এভাবে ডুববে না। আপনি তো পদ্মা নদীর মাঝেই, সুতরাং আপনি আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন এটা। আমাদের সঙ্গে নীল স্টুয়ার্ড আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। অনিক মণ্ডল দীপ একবার বলেছি, আর কে রনি কুমার আমাদের সঙ্গে আছেন, আবু বকর শুভ আমাদের সঙ্গে আছেন, এমডি রিজাউল করিম আমাদের সঙ্গে আছেন, মাহাজাবিনা মিথিলা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তারিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, সাদনুমান বাঁধন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ধার্মিক ছেলে এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আফাজ মাহমুদ, আনাফ শাহরিয়া অনিক, রনি আহমেদ সহ আমাদের সঙ্গে আরও অনেকে আছেন। অ্যাপ দিয়ে শুনছেন জান্নাতুল নাইম এবং তিনি ইন্ডিয়ার সিমলা থেকে শুনছেন। ও মাই গড, অনেক দূর থেকে শুনছেন, সিমলা অনেক ঠান্ডা এখন না আমার তাই মনে হয়। এবং জুবায়দ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ফরহাদ সজীব আমাদের সাথে, হানিফ আছেন আমাদের সাথে আছেন, আরজি কৌসার আহমেদ সহ আরও অনেকে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই যারা এই মুহূর্তে জয়েন করলেন যে 31 অক্টোবর কিন্তু আপনাদের কান রাখতে হবে রেডিও ফুর্তিতে ঠিক একই সময়ে, এবং আপনাদের জন্য অনেক সারপ্রাইজ থাকছে, আপনাদের জন্য অনেক ঘটনা থাকবে এবং আমরা আবারও হাজির হব দারুণ দারুণ সব ঘটনা নিয়ে। তো ওইটাতে ওই দিনটা আপনারাও যদি উপস্থিত থাকতে চান এবং আপনারা যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে দ্রুত ঘটনা পাঠিয়ে দিতে হবে। আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনাটি, সবচেয়ে ভয়ের ঘটনাটি, সবচেয়ে রক্তহীন করা ঘটনাটি লিখে পাঠান আমাদের। আর এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং সেই ঘটনাটি আমাদের সঙ্গে আমাদের যে দ্বিতীয় অতিথি আছেন তার কাছে আবারও যাব এবং তার কাছে ঘটনাটি শুনব। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করুন।
থ্যাংক ইউ রসুল ভাই, ইটস আদি ওয়ান্স অ্যাগেইন। তো আমি দ্বিতীয় যে ঘটনাটি বলতে এসেছি এটা আমি সংগ্রহ করেছি আমার বন্ধু আরিশা নুসরাতের কাছ থেকে।
জি,
তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি লক্ষ্মীপুরের রায়পুরের একটি পীর বংশের ঘটনা। যারা লক্ষ্মীপুরের রায়পুরে শুনছেন তারা এই বাড়িটি চিনে থাকবেন। এই বাড়ির যে পীর সাহেব বড়মিয়া সাহেব, তিনি তার পরিবারের বা বংশধরদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে গিয়েছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি জিন পালতেন।
আচ্ছা,
তো আমি যে ঘটনাটা বলছি যে আরিশা, ওর খালু হচ্ছে এই বংশের পঞ্চম বংশধর। তো এই ঘটনা যেটা বলতে যাচ্ছি এর মধ্যে খণ্ড খণ্ড ঘটনাগুলো আছে, আমি এক এক করে সেগুলো বলব। প্রথম যে ঘটনাটা হচ্ছে, ওর খালার যখন বিয়ে হয় এরপরে নুসরাতের মামা একদিন তার খালা বাড়িতে বেড়াতে যান। তো তিনি এই জিন ব্যাপারগুলোতে বিশ্বাস করতেন না, এবং ওই জিনদের যে একটা সমস্যা ছিল এটা হচ্ছে তিনি শুধু ওই জিনগুলো শুধুমাত্র তার বংশধরদেরই কিন্তু রক্ষা করত, কিন্তু বাইরের লোকেদের ঠিক তেমন পছন্দ করতো না, এবং পছন্দ করতো না তাদের যারা ঠিক মতো নামাজ পড়তো না কিংবা যা তাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, জিনগুলো ব্যাপারগুলোতে বিশ্বাস করতো না, তাদেরকে ভয় দেখাতো কিন্তু কোনো ক্ষতি করতো না। তো নুসরাতের মামা এই ব্যাপারগুলো আসলে বিশ্বাস করেনি, তিনি একরকম ঠাট্টাই করছিলেন। তো একদিনের ঘটনা, তিনি বাথরুমে গিয়েছেন, তো গ্রাম দেশের বাথরুম যেটা হয় একটু বাড়ি থেকে একটু দূরে, তো তিনি বাথরুম শেষ করে উঠতে যাবেন এমন সময় তিনি তার চোখ চলে যায় ভেন্টিলেটরের দিকে।
আচ্ছা,
তিনি দেখেন সেখানে রক্তাক্ত লাল দুটো চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি দেখে থর থর করে কাঁপতে থাকেন এবং কোনো মতে বাথরুম থেকে বের হন, বের হয়ে উঠোনে এসে পড়ে যান। তার মাথায় পানি টানি দিয়ে তাকে যখন সুস্থ করা হয় তখন তিনি ঘটনাটা বলেন, এটা ছিল তার এক্সপিরিয়েন্স, তিনি প্রথম তখন জিন দেখলেন। দ্বিতীয় যে ঘটনা, এটা এক্সপিরিয়েন্স করেছে যে খালা তার কথা, তিনি বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গিয়েছেন, তো তিনি আগে থেকেই জানতেন যে তার শ্বশুর বাড়িতে এরকম জিন পালে জিন থাকে অ্যাকচুয়ালি, তো তিনি তখন পর্যন্ত জিন দেখেননি।
আচ্ছা,
একদিনের ঘটনা, তিনি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘর রয়েছে, সেই ঘরে কাপড় গোছাচ্ছিলেন। দক্ষিণ পশ্চিম ঘরটা সবাই মনে রাখবেন, কারণ এটা নিয়ে পরবর্তী আর একটা ঘটনা বলবো।
আচ্ছা,
এই দক্ষিণ পশ্চিম কোণে ঘরটায় তিনি কাপড় গোছাচ্ছেন, তো এমন সময় তিনি দেখতে পান তার যে সামনে একটি জানালা, জানালার সামনে দিয়ে একটি মাথা কাটা শরীর ভেসে চলে গেল।
আচ্ছা,
এবং সে মাথা কাটা শরীরটি একটি লম্বা হাত দিয়ে জানালার ফাঁক গলে তার সামনে আসলো।
আচ্ছা,
তিনি যেহেতু আগে থেকে ব্যাপারটা জানতেন, তিনি ভয় না পেলে ভয় পাননি, তিনি অ্যাকচুয়ালি তিনি ভয় পাননি, কিন্তু তিনি ওখান থেকে দৌড়ে ঘরের মধ্যে চলে আসেন এবং সবাইকে জানান যে এই ব্যাপারটা ঘটেছে। তো যেহেতু সবাই জানে এই ব্যাপারটা নিয়মিত ছিল অ্যাকচুয়ালি ওই ঘরে, মানে ওই পরিবারটিতে, সবাই তাকে আশ্বস্ত করে, এবং এটা ছিল তার খালার এক্সপিরিয়েন্স, তিনি প্রথম এই ঘটনাটা দেখেন। এবার যা ঘটনাটা বলবো, এটা আমার ফ্রেন্ড যে আসলে আমাকে ঘটনাটা বলেছে নুসরাত, ওর নিজের এক্সপিরিয়েন্স, এটি 2006 সালের ঘটনা। কোরবানির ঈদের সময় ওরা বেড়াতে যায় ওর খালা বাড়িতে, তো ওর খালা তো ভাই বোনেরা সবাই মিলে ঘুরছে ফিরছে, শীতকাল, তখন সন্ধ্যা মাগরিবে আজান দিয়েছে, চারিদিক একটু অন্ধকার হয়ে এসছে, ওরা ঘুরতে ঘুরতে বাড়িতে ফিরতে দেরি হয়ে যাওয়ার কারণে একটা টর্চ লাইট নিয়ে ওরা একসাথে বাড়িতে ফিরছিল। তো বলে রাখা ভালো যে যেখান দিয়ে ফিরছিল তার বাম পাশে হচ্ছে একটা পুকুরের মতো ডোবা পুকুর, এবং তার ডান পাশে একটি ঝোপঝাড়। তো নুসরাত হেঁটে আসছে, যেহেতু ছোট মানুষ একটু সবসময় সবকিছু নিয়ে বেশি চঞ্চল টাইপের, তো হঠাৎ ও একটি গাছের নিচে একটি বস্তার মতো দেখে, এটা সাদা একটি বস্তা। তো জাস্ট মজা করার ছলেই সে বস্তাটিতে লাথি মারে, তো লাথি মারার পর সে যেটা দেখে জিনিসটা আস্তে আস্তে উপর দিকে ভেসে ভেসে উঠছে, ঠিক যেমন গ্যাস বেলুন ভেসে ভেসে উঠে উপর দিকে, ঠিক ওভাবে ভেসে ভেসে উঠছে। তো সে চিৎকার দিয়ে ওঠে, এমন সময় তার খালাতো ভাইরা এসে টর্চ জ্বালিয়ে যেটা দেখতে পায়, নিচ দিয়ে একটা সাপ চলে গেল এবং ওটা ঠিক পুকুরে যেয়ে উধাও হয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। তাকে কোনো মতে বাসায় আনা হলো এবং তার খালু ঝাড়ফুঁক দিয়ে তাকে ঠিক করলো, এবং তাকে বিছানার ঠিক মাঝখানে শোয়ানো হলো যাতে কোনো সমস্যা না হয়, যাতে সে ভয় না পায়, এবং সে রাতটা তার খুব মানে ভয়াবহ কেটেছিল। এবার আসি শেষ ঘটনায়, ওর আর এক খালাতো বোন একদিন সেই খালার বাড়িতে বেড়াতে আসে, ওদের একটা বিয়ের অনুষ্ঠান চলছিল ওই সময়, তো বিয়ে বাড়িতে ওর খালাতো বোন আসে, এবং ওর খালাতো বোন ছিল প্রেগনেন্ট অ্যাকচুয়ালি। তো একদিন সন্ধ্যায় তারা সবাই বসে আড্ডা দিচ্ছিলেন, ওদের যে পরিবারের সবাই, ওর বোন, ওর দুলাভাই, সবাই বসে আড্ডা দিচ্ছিলেন। তো ওর বোনের শরীর একটু খারাপ লাগায় তিনি একটু বিশ্রাম নিতে চান, এবং তিনি বিশ্রাম নিতে যান আসলে সেই দক্ষিণ পশ্চিম কোণের ঘরটায়, যেটা আমি আগে একবার বলেছি আপনাদের। তিনি ওখানে শুয়ে রয়েছেন, পাশের রুম থেকে গল্প আড্ডার শব্দ কিন্তু সে শুনছিল, তাই তার কোনো ভয় করছিল না, তাই সে চুপচাপ শুয়েছিল। তো প্রায়ই ওই গ্রামে লোডশেডিং এর ব্যাপারটা হতো, তো একটা সময় কারেন্ট চলে যায় এবং পুরো ঘর বিদ্যুতে অন্ধকার। তার হাতের পাশে একটি চার্জেবল লাইট ছিল, সে কোনোভাবেই লাইটটা জ্বালাতে পারছিল না। তখন সে চিৎকার দিয়ে সবাইকে ডাকছিল, প্লিজ কেউ এখানে আসো, লাইটটা নিয়ে আসো। তো কেউ মনে হয় না কেউ শুনছিল, তো সে নামতে যাবে এমন সময় দেখতে পায় যে কেউ একজন লাইট নিয়ে আসছে। রাসেল ভাই দেখে থাকবেন যে লাইট যখন কেউ নিয়ে আসে একটু ঘর আলো হয়ে তারপর কিন্তু আসে। তো তিনি যখন দেখতে পান যে না কেউ লাইট নিয়ে আসছে, তখন তিনি একটু আশ্বস্ত হন। তিনি তখন আবার শুয়ে পড়েন, ভাবেন যে থাক এখানেই শুয়ে থাকি, যা কেউ তো লাইট নিয়ে এসছে। তিনি মাথায় চোখে হাত দিয়ে চুপচাপ শুয়ে থাকেন। এমন সময় তিনি অনুভব করতে পারেন তার পায়ের কাছে এসে কেউ বসল। তিনি কে এসেছে এটা দেখার জন্য যখনই একটু মাথা উঁচু করে দেখতে গেলেন যে কে এসেছে লাইটটা নিয়ে, তিনি যেটা দেখতে পান তার পায়ের কাছে যেটা বসে আছে সেই ব্যক্তিটির গা থেকে অ্যাকচুয়ালি আলোটা বের হচ্ছে, যেটা পুরো ঘরে ছড়িয়ে গেছে। তিনি এটা দেখার পর চিৎকার দিয়ে ওঠেন এবং পাশের রুম থেকে সবাই ছুটে আসে কি ব্যাপার। ঠিক ওই সময়ই যে আলোর যে অবয়বটা সেটা ঠিক তার মুখের সামনে এসে পাশের জানলা দিয়ে বের হয়ে যায়। সবাই এসে যখন বলে কি ব্যাপার কি হচ্ছে, তিনি তখন কোনো কথা বলতে পারছিলেন না ভয়ে, এবং তিনি ওই রাতে ওই মধ্যরাতেই তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান তার নিজের বাসায়। তিনি আর এক মুহূর্ত ওখানে থাকতে রাজি হচ্ছিলেন না। তো এই ছিল মোটামুটি পীর বংশের ঘটনাগুলো। ধন্যবাদ রাসেল ভাই,
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের আনন্দ দিতে পেরেছে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি চলে যাব পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন আমাদেরই একজন লিসনার, এবং আমি তার ঘটনাটি পড়ছি। আমাদের কিন্তু হ্যালোইনের জন্য প্রচুর ঘটনা লাগবে, স্পেশালি আপনাদের ঘটনা আমি পড়ে শোনাবো হ্যালোইনের দিন। আশা করছি যে আপনারা প্রচুর ঘটনা পাঠাবেন এবং যে ঘটনাগুলো সবার অনেক ভালো লাগবে এবং সবাই অনেক আনন্দ পাবে, ভয় পাবে, এরকম ঘটনাই চাই, এবং আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। তো যাই হোক, আমাকে এখানে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আমি জানি আপনি সবসময় ভালো এবং ভালোর দলে আছেন, আজ আমি একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব, না এটা কোনো ভূতের গল্প নয়, তবে এরকম ঘটনা আমার সাথে যতবার হয়েছে ঠিক ততবারই রোমাঞ্চিত হয়েছি। শুরুতেই বলে রাখি, আমার এত রাতে আপনাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। আমার বিনীত অনুরোধ, আমার এই ইমেলটি ভালো লাগলে অবশ্যই লিসেনারদের পড়ে শোনাবেন। আমিও ভূত এফএম এর লিসেনার এবং আমি খুব প্রিয় আমার একটা প্রোগ্রাম। এবার ঘটনাটা বলার পালা, এটা কোনো ভূতের গল্প নয় বলছিলাম, তবে রহস্যময়। প্রথম ঘটনাটা ঘটে আমি যখন ক্লাস টেনে পড়ি, তখন বেশ কিছুদিন ধরে আমি কেমন একটা অস্বস্তি অনুভব করতাম। আমার সেই অনুভবটা অনুভূতিটা কেমন তা কারো কাছে ঠিক মতো বুঝিয়ে বলতে পারতাম না, শুধু মনে হতো কেমন যেন এটা খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না। তার ঠিক কিছুদিন পরে আমাদের দুই ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় একসাথে মারা যায়। আমাদের খুব কাছের একজন বয়স্ক পুরুষ আত্মীয়ের ফুসফুসে পানি চলে আসায় খুব অসুস্থ হয়ে পড়েন, তবে সময় মতো চিকিৎসার ফলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবং শেষে যেটা হলো সেটা হলো, সেদিন আমি স্কুল থেকে বাসায় ফেরার পর জানতে পারি যে আমার বাবা এবং আমার মা ছোট বোনকে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেছেন। আমার ছোট বোনটা পেয়ারা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, ব্লিডিং থামানো যাচ্ছিল না। এই সকল অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে যাওয়ার পরপরই আমার সেই অস্বস্তিকর অনুভূতিটি থেমে যায়। এরপর সেই অস্বস্তিটা আমি আর অনুভব করিনি। এর কিছুদিন পর আমার SSC পরীক্ষা শুরু হয়, তখনও সেই অস্বস্তি লাগার অনুভূতিটা কোনোভাবেই কাজ করেনি। সেই খারাপ লাগার মতো অনুভূতিটা লাগার ব্যাপারটাও আজও আমার কাছে রহস্যময় মনে হয়। তবে ইউনিভার্সিটি লাইফে এসে সেই ব্যাপারটা স্মরণ করলে এখন মনে হয় এই অনুভূতিটা ছিল আমার জন্য নিশ্চয়ই একটা হুঁশিয়ারি সংকেত, অথচ তখন যদি এই সংকেতের ভাষা বুঝতে পারতাম তাহলে আমাদের পরিবার আর আত্মীয় মহলের সবাইকে এসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটার আগেই একটা সতর্ক বার্তা জানিয়ে দিতে পারতাম। আর এবার বলছি ইদানিংকালের একটা ঘটনা, সেই অস্বস্তিকর অনুভূতিটা আমার মধ্যে আবারও জেগে উঠেছে এবং সেটা বেশ প্রকট আকার ধারণ করেছে। আমার সেই অনুভূতিটা কেমন তা এখন বলতে পারবো। আমার অস্বস্তিকর অনুভূতিটা হচ্ছে এরকম, ভয়, কষ্ট, বিরক্তি, রাগ, হতাশা, ডিপ্রেশন, অনুতাপ করার মতো অনুভূতি, এবং একটা অ্যাংজাইটি সারাক্ষণ আমার মনের মধ্যে কাজ করতে থাকে। কিছুদিন আগে আমার এক খ্রিশ্চান টিচারের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। তার মৃত্যুর খবর শোনার কিছুক্ষণ আগেও তীব্রভাবে সেই অস্বস্তিটা অনুভব করছিলাম। আমি জানি না এরকম চলতে থাকলে ভবিষ্যতে কি হতে পারে, তবু সতর্ক থাকাটাই জরুরি। আর আমি এই অদ্ভুতের ব্যাপারটা একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যাও চাই, এই ব্যাপারটা এই অবস্থাটায় আমার কি করণীয় তাও জানতে চাই। এই ইমেলটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। রাজিয়া সুলতানা লিখেছেন, তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি জানি যে আমার চাইতে অনেক মানে বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখেন, খুব জ্ঞানী মানুষ তারা ভূত এফএম শুনছেন, এবং আপনি ডেফিনেটলি আমার চাইতে বেশি জানেন, এরকম কেউ না কেউ এই মুহূর্তে আমাকে শুনছেন। তো আপনার যদি কোনো ব্যাখ্যা থাকে এবং এই মুহূর্তে কি করণীয় রাজিয়া সুলতানার, সেটা যদি আপনি জানাতে চান তাহলে সরাসরি ফেসবুকে জানাতে পারেন, রাজিয়া সুলতানা সেখানে পেয়ে যাবেন, আমাকে ইমেল করতে পারেন, এবং এই ঘটনার বা এই রহস্যের কোনো সমাধান বা কোনো মানে সমাধান বা ফাঁক ফোকর কোনো কিছু যদি আপনি খুঁজে পান আমাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা, এবং আমি আবারও একটু আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে যাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে করছেন কমেন্ট। সাব্বির শাহরিয়ার আমাদের লিখেছেন লাইট বন্ধ করে তিনি শুনছেন এবং আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি রুহি এবং এক্সাম তাই লাস্ট উইকে শুনতে পারেনি আজকে শুনছেন, আর আই সানি আমাদেরকে লিখেছেন, সুরাইয়া পাখি আমাদের সঙ্গে আছেন এবং আমাকে বলছেন যে ইমেলগুলো জাস্ট অসম। আমাদেরকে মারিয়া মিম লিখেছেন যে কেমন আছেন, আমি মিম এবং আজ হাজির, এবং আমাদেরকে মিশা রহমান লিখেছেন শুনছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি এছাড়াও মাসুদ রানা পারভেজ আছেন আমাদের সঙ্গে আছেন, সাদ হোসেন সাব্বির, এছাড়াও রবিন আহার হুসাইন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি ইমন মল্লিক, রোজ সাইমন আমাদের সাথে লিখেছেন যে টাইটানিক নিচে স্টোরিজ ট্রু এবং তিনি এটা নাকি আগে পড়েছেন, ওকে। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে সোহেল রানা আছেন এবং আমাদের সঙ্গে তিনি আছেন মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে, এবং রেডিও ফুটি অ্যাপ দিয়ে তিনি শুনছেন আমাদেরকে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এমডি আব্দুল হাকিম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাহিদ হাসান, এবং তাছাড়াও আমাদের সঙ্গে মোহাম্মদ দিদারুল ইসলাম সহ আরও অনেকে আমাদেরকে তিনি বলছেন যে টাইটানিক জাহাজটা, আকাশ একটা কথা জিজ্ঞেস করেছেন, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা দিতে পারবেন যে টাইটানিক জাহাজ যদি ওই অলৌকিক কফিনের জন্য ডুবে যায় তাহলে কফিনটা কোথায়, এই উত্তরটা দিতে পারবেন রাসেল ভাই? না, এই উত্তর আমি যেমন ছিলাম না ঠিক একইভাবে আমি শুটিংয়ের সময় আগে আমি পানির নিচে নেমে দেখিও নিজে জাহাজের কী অবস্থা, এবং যারা জাহাজটি খুঁজে বের করেছিলেন আমি সেই দলেও ছিলাম না, সুতরাং আমার পক্ষে এটা বলা সম্ভব না, এবং আমি যা বিশ্বাস করি যে আপনি আমার চাইতে অনেক ভালো জ্ঞান রাখেন, এবং আমি হচ্ছে জেমস ক্যামেরন না, এবং আমি আশা করব যে আপনি এটার উত্তর যদি জেনে থাকেন, তবে এই প্রশ্নটা আপনি আমার কাছে করতেই পারেন, তাই না? তো যাই হোক, আমি শুধু এইটুকু জানি যে এই টাইটানিক নামে একটা মুভি হয়েছিল, যে মুভিটা আমরা সবাই দেখেছি, এবং সেই মুভিটা নিয়ে অনেক রিসার্চও হয়েছিল, এবং সেই মুভিতেও একটা গল্প ঘটনা আছে, সেই মুভিটার ঘটনা কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে জেমস ক্যামেরন যে ঘটনাটি দেখেছেন সেটা সত্যি না মিথ্যা, সেটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই, সেটা নিয়ে কারো কোনো প্রশ্নও নাই। ভূত এফএম কোথাকার কোন প্রোগ্রাম এখানে যা কিছু বললে তখন খুব গায়ে লাগে যে এরা কি আসলে সত্যি বলবে, আমাদের বিশ্বাস করাটা খুব কঠিন, রাইট? সো না ভাই, আসলে বিশ্বাস করলে আমার মনে হয় ঠকবেন না, কারণ আসলেও কিন্তু আমি বলছি যে এটা সত্য না মিথ্যা সেই ভারটা আপনার উপরে ছেড়ে দিয়েছি, তাই না? এটা প্রচলিত কথা, এবং এটা তো আসলে এটা যাচাই করাটা খুব কঠিন, এবং এই জন্যই বলছি যে আপনারা জানান আমাকে, কিন্তু আমাকে প্লিজ কোনো প্রশ্ন করবেন না, আমি ঘাবড়ে যাই আসলে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পরে নতুন অতিথি নিয়ে আপনাদের কাছে চলে আসবো, সেই পর্যন্ত আশা করবো আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড জো ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. And thank you Gramophone, আমাদের সঙ্গে থাকার জন্য এই দীর্ঘ পথ চলায়, আমাদের 7 বছরের পথ চলা কমপ্লিট হয়েছে, এবং আমরা আরও সামনে যেতে চাই আপনাদের সাথে, এবং আমরা আশা করব যে আমাদের সামনের সময়গুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে কেমন আছেন রাসেল ভাই, আমি ওমান থেকে, আমাদের লিখেছেন অসীম দেবনাথ, এবং এবার আমি লাইভ শুনতে পাই না, ডিউটিতে থাকি, ওকে, এখন নিশ্চয়ই শুনছেন আমাদেরকে, আজকে এখন কি শুনছেন? আচ্ছা, লাইভ শোনার কিন্তু মজা আলাদা। সো যেদিন মানে চেষ্টা করবেন যে ফ্লাইটে অফ নেওয়া যায় কিনা। এনিওয়েজ, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি, একটু কাছে এসে বলতে হবে, এবং আমার মনে হয় যে আপনার যে নামটা সেটা আগে বলবেন, তারপরে কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ তওরাত ইসলাম, আমি মুক্তি আহমদবাগ থেকে এসেছি।
জি,
আমি আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব সবার সাথে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে আমার কাজিনের বিয়েতে আমি তখন গ্রামে গিয়েছিলাম। তো তখন বিয়ে শেষে মানে বিয়ে উঠাই দেওয়ার পর, মেয়েদের বিয়ে উঠাই দেওয়ার পর গ্রামে সাধারণত সকল মুরব্বীরা একত্রিত হয়ে একটা মিটিং হয় যে কি আসার মানে খরচ টরচ এইসব বিষয় নিয়ে।
হ্যাঁ,
এসব বিষয় নিয়ে একটা মিটিং হয়। তো গ্রামে সাধারণত ঘরগুলো একটু ডিস্টেন্স মানে একটু দূরত্ব রেখে আপনার ঘরগুলো হয়, এক ঘর থেকে আরেক ঘরে একটু ডিস্টেন্সটা বেশি থাকে।
আচ্ছা,
তো আমি ছিলাম আমার খালু রুমে, আমি আর আমার ছোট ভাই কাজিন ও ছিলাম। তখন প্রায় 9:10-10:30 মতো বাজে, তখন ডান্স বাংলা ডান্স নামে একটা প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামটা দেখতেছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ মানে ক্ষুধা লাগে, আমি আমার ওই ছোট ভাইকে বলি যে তুমি বাইরে থেকে কিছু নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়া করি। আর রাসেল ভাই এই একটু বলে রাখি, ওই মানে যে ঘরটার নিয়ে কথা বলবো সেটার সম্বন্ধে একটু বলি।
প্লিজ বলেন, প্লিজ, কোনো সমস্যা নেই।
সেটা হচ্ছে ঘরটা হচ্ছে একদম নদীর সাথে,
যে
বাউন্ডারি করা নদীর সাথে একদম লাগানো, দরজাটা হচ্ছে শুধুমাত্র উঠানোর দিকে আর সম্পূর্ণটা হচ্ছে নদীর সাইড করা। আর ওই ঘরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 তলার মতো। এই 1.5 তলাটা বললাম কারণ এটা কেউ লাভ দিয়ে ওঠার মতো কারো পসিবিলিটি নেই। যাই হোক, তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার একটা পোষা কুকুর ছিল।
আচ্ছা,
গ্রামে তখন পোষা কুকুর ছিল, ওইটা দরজার সামনে বসা ছিল। তো হঠাৎ করে কিছুক্ষণ পর আমি মানে টিভির দিকে শোটা দেখতে দেখতে হঠাৎ করে বুঝতে পারলাম যে নদী থেকে লাভ দিয়ে কিছু একটা মানে উঠানে উঠছে, হয়তো বা কুকুর বা বিড়াল এরকম একটা কিছু বুঝতে পারতেছি। তো যাই হোক, কিছু না, ওইদিকে তেমন একটা আমার সেন্স ছিল না। তো এরকম শো দেখতে দেখতে আরও 5-10 মিনিট পর দেখি যে দৌড় দিয়ে এসে বিড়াল, একটা বিড়াল যখন দৌড় দিয়ে এসে কোথাও লাভ দেয়, মানে একটু মানে নিরিবিলি পরিবেশে কিন্তু এটা স্পষ্ট একটু বোঝা যায়। যাই হোক, আমি বুঝতে পারলাম যে লাভ দিয়ে এক লাফে সে মাটি থেকে মানে চালে উঠে গেল।
আচ্ছা,
আমি এই 1.5 তলা কারো পক্ষে সম্ভব না, একটা বিড়ালের পক্ষে সম্ভব না। যাই হোক, আমি ওই রকম মানে তখন এরকম চিন্তা ভাবনা ছিল না যে এক লাফে একটা বিড়াল বা কুকুর মানে চালে উঠা এটা কি সম্ভব, তখন এই সেন্সটা ছিল না। তো সেদিন গরমকাল হওয়াতে আমি জানলা সব প্রত্যেকটা জানলা খুলে দিয়েছিলাম নদীর বাতাসটা আসার জন্য। যাই হোক, শো দেখতে দেখতে হঠাৎ করে 5-10 মিনিট পর দেখি চালের উপরে আপনার একটা দুইটা করে চালের উপর মনে হয় কেউ যেন হাঁটতেছে, মানে এক পা দুই পা দিল, এরকমভাবে 2-3 বার হয়েছে। 2-3 বার যখন হয়েছে তখন আমি ভাবছি হয়তো বা বিড়াল বা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। তো আমি এই জন্য আর কি এটাকে মানে তাড়ানোর জন্য একটা আওয়াজ দিই। তো যখন আমি আওয়াজটা দিই তার পরবর্তী দেখি যে আরও বেশি হয়। যখন এইভাবে 3 বার হয়েছে তখন আমি একটু রাগান্বিত হই এবং রাগ করে একটু রাগের মাথায় তাড়ানোর চেষ্টা করি। তো রাগানোর মাথায় তাড়ানোর চেষ্টা করি, যখনই এই চেষ্টাটা করি তখনই মনে হচ্ছে যে মানে চালের উপর এক মানে 10-12 জন একসাথে লাফানো শুরু করছে, মানে অনেক অনেক পরিমাণ বৃষ্টির মতো আওয়াজ, আর হচ্ছে আপনার প্রত্যেকটা জানলা একটা আরেকটার সাথে মানে বাতাসের বাড়ি চেয়ে দেয় এই বাড়িগুলো হচ্ছে। তারপর সেদিন তেমন একটা বাতাসও ছিল না, আর জানলাগুলো ছিল আপনার গ্রামের পাট দুই পাটে জানলা হয়, এই দুই পাটে 4টা পাটি একসাথে পাড়ি খাচ্ছে। কিন্তু তখন ওই মুহূর্তে মানে নদীতে যে বাতাসটা ছিল তার থেকে বেশি এই বাতাসে জানলাগুলো বাড়ি খাওয়ার কষ্ট ছিল না, কিন্তু তখন অনেক পরিমাণ মানে জানলাগুলো বাড়ি খাচ্ছে আর চালের উপরে মনে হয় বৃষ্টির মতো আওয়াজ।
আচ্ছা,
আর যখন আমি ভয় পেয়ে যখন আমার মাকে ডাক দিই, যখনই ডাক দিছি তখন তার সাথে সাথে মানে এই আওয়াজ এই জানলার বাড়ি সব কিছু স্টপ, একদম স্টপ। তারপর আমার বাবা মা সবাই আসলো, এসে জিজ্ঞেস করছে, যখন তাদেরকে বলছি তারাও মানে আমি যেন ভয় না পাই এই ব্যাপারটা উড়াই দেওয়ার জন্য অন্য একটা মানে বক্তব্য দিছে, কিন্তু আমি এটার রহস্য আজ পর্যন্ত খুঁজে পাইনি। এটা কি যে রহস্য মানে
এখনো বুঝতে পারিনি
এখনো। আর একটা কথা বলি, ওই ঘরটাতে এখনো এরকম একটা মানে ঘটনা ঘটে
এখনো পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় সরাসরি, এবং আপনাদের আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন কাছে এগিয়ে এসে, এবং আপনি নামটা বলার পরে তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
Hi dear listener, I'm Sakib. I'm come from Shabar City University, Dhaka.
Okay.
আমি যে ঘটনাটি শেয়ার করব এটি হচ্ছে একটি আপুর লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি আপুর নামটা বলছি না,
প্লিজ।
তো বাংলাদেশে একটি নাম করা সরকারি মেডিকেল কলেজে ঘটে যায় তার সাথে তার লাইফে একটি ঘটনা। তো এটা হচ্ছে যে তিনি মেডিকেলে ট্রান্সফার পর হচ্ছে তিনি হলে চলে আসেন, তিনি হলে থাকতে হবে, হলে চলে আসেন। তো ফার্স্ট দিন তিনি হলে সবকিছু নর্মাল ছিল, তিনি বাসা থেকে জার্নি করে হলে আসছেন। তো সবকিছু গোছানোর পর তিনি ভাবলেন যে না, একটু রাতে একটু বেলকুনিতে হাঁটাহাঁটি করে আসি, তাহলে একটু ভালো লাগবে। তো তারপর তিনি বেলকুনিতে যান। তো যাওয়ার পরে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে যে একটা ডাস্টবিনের পাশে নিচে উনি থাকতেন হচ্ছে আপনার 6th floor-এ। তো ডাস্টবিনে দেখতেছেন যে একটি মহিলা, সে হয়তো বা দূর থেকে বুঝতে পারেনি যে মহিলাটা কোন টাইপের হবে, তো ডাস্টবিনের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো তিনি ভাবছেন হয়তো বা পাগল টাইপের কি হতে পারে, ডাস্টবিনে কিছু হয়তো বা তিনি দেখছেন।
আচ্ছা।
তো তারপর তিনি রুমে চলে যান। তো চলে যাওয়ার পর সেই দিন ঘুমান। তো তারপরে সকালে উনি ক্লাসে যান। তো ওনার ক্লাসে যাওয়ার পর ওনাকে ফার্স্ট ওনাদের হচ্ছে টিচার ওনাকে হচ্ছে অ্যানাটমি বিভাগে নিয়ে যাওয়া হয়। যে নিয়ে যাওয়ার পর হচ্ছে একটি মানুষের একটি হাত বা হাতের একটি কিছু পরীক্ষা বা কিছু দেখাবেন, এই জন্য নিয়ে যাওয়া হয়। তো দেখা যাচ্ছে মর্গে হচ্ছে অনেক বিয়ারিশ লাশ থাকতো। তো তার একটি হাত ওনাদের দেখাচ্ছে যে কিভাবে কি হয়, ফিঙ্গারের কোন অংশ কোথায়, এগুলো দেখাচ্ছিল। তো উনি ফার্স্ট টাইম যেহেতু ওনার ক্লাসটা উনি নিতে পারেনি, তো না পেরে বলছে স্যার আমি ক্লাস করতে পারবো না, আমার একটু খারাপ লাগছে।
আচ্ছা।
তো স্যার একটু রীতিমতো রেগেই যায় যে তুমি মেডিকেলে পড়তে আসছো, অবশ্যই তোমার একটু হতে হবে, হার্ড হতে হবে, তুমি
হার্ড ওয়ার্ক করতে হবে।
তো তুমি তাতেই তুমি নার্ভাস হয়ে যাচ্ছ। তো স্যার বলছে ঠিক আছে তুমি আজকে যাও, পরবর্তী তুমি ভালো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবা। তো তারপর উনি হলে চলে আসেন। তো রাতে আবার হচ্ছে উনি যে ওনার সাথে একটা ব্যাগ ছিল, তো ওই ব্যাগটা হচ্ছে সামাও সেদিন রুমমেটরা ছিল না রুমে, তো ব্যাগটা হচ্ছে একটা হ্যাঙ্গারে ঝোলানো ছিল। তো দেখা যাচ্ছে যে রাতে প্রায় হচ্ছে 12:30 মতো হবে, তো ওই সময় দেখা যাচ্ছে তার রুমের মধ্যে কিছু একটা আওয়াজ হচ্ছে, লাইক যে দেখা যাচ্ছে যে কেউ একটা মানে কোনো কিছু ধরে মানে করতেছে, মানে ওটা নিয়ে আসলে একটু মানে আঁকা বাঁকা কুসকানো বা এই টাইপের কিছু একটা শব্দ আর কি। তো উনি লাইট জ্বালা দেখে যে সব কিছুই নর্মাল ছিল। তারপর উনি আবার একটু শুতে যান। তো দেখা যাচ্ছে যে আবার সেই শব্দটা সাউন্ড আমি শুনতে পারি। তো সেই রাতে উনি বলতে ঠিক আছে একটু আমার হয়তো বা হ্যালুসিনেশন হচ্ছে, তা একটু বেলকুনি থেকে আবার হেঁটে আসি। তো রসেল ভাই ওই যে আগে যে বললাম যে যে মহিলাটাকে তিনি প্রথম দিন দেখেছেন, বাট আবারও সেই মহিলাটাকে দেখতে পাচ্ছেন যে ওখানে ডাস্টবিনের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো তারপরে উনি বিষয়টা আসলে অতটা মাথায় নেয়নি, তো না নিয়ে উনি আবার রুমে চলে আসে। তো সেদিনের মতো উনি ঘুমায়। তো তারপর উনি একা একা খুঁজতে থাকে যে আমি এই মহিলাটাকে রাতে দেখি, বাট এই মহিলাটা অবশ্যই তো মেডিকেলেই থাকবে, তো আশেপাশে কোথাও থাকবে, কিন্তু উনি খুঁজে। তো ওনার বান্ধবীরা ওনাকে জিজ্ঞাসা করে আসে তুমি কি খুঁজো, তুমি কি তা খাও। তো একটা ফান করে একটা কথা বলে, সেটা বলছি না, তো বলছে যে আমি একটা জিনিস খুঁজি, তো আমি আসলে রাতে দেখি বাট আমি সকালে পাই না কেন।
আচ্ছা।
বলছে কি বলে আমি একটা ডাস্টবিনের পাশে একটা পাগল টাইপের একটা মহিলা দেখতে পাই যে সবসময় ঘোরাঘুরি করে। তো ওনারা বলে যে কই আমরা তো এত দিন থেকে আসি, আমরা তো কোনো কিছু দেখতে পাই না, তুমি কিভাবে দেখতে পারো। তো তারপরে বলে হয়তো বা তুমি ভুল দেখছো, হয়তো বা দেখা যাচ্ছে ক্লিন মামারা আসছিল রাতে, হয়তো বা নিয়ে গেছে। তো দেখা যাচ্ছে সচরাচর ক্লিন মামারা রাতে ক্লিন করতে আসে না। তো তারপরে হচ্ছে উনি এভাবে চলতে থাকে। তো আস্তে আস্তে ওনার কেমন জানি ফিল করে যে উনি কিছু একটা ফিল করতে পারছে, যে উনি স্বপ্নেও দেখছে ওনাকে। তারপরে হচ্ছে যে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো দেখা যায় যে উনি অসুস্থ হতে থাকেন। তারপরে ওনার ফ্রেন্ডরা ওনাকে সাজেস্ট করে ঠিক আছে তুমি তো নতুন আসছো, তুমি কয়েকদিন বাসা থেকে ঘুরে আসো, তাহলে হয়তো ভালো লাগবে। তো যে রাতে উনি বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়েছে, তো সেই রাতে ওনাকে ইনফর্ম করে যে স্বপ্নে দেখতে পাচ্ছে যে ঠিক আছে তুমি আমার কথা কেন তোমার রুমমেটদের সাথে শেয়ার করছো। তো বলে যে ও আর কাউকে তুমি কখনো আমার এটা শেয়ার করবা না, তুমি এটা ঠিক করোনি শেয়ার করবা না, তাহলে তোমার ক্ষতি হবে। তো তারপর তিনি ভাবে যে স্বপ্নে, তারপরে তিনি তারপরে দিন বাসার যাবেন। তো বাসায় তিনি চলে যান। তো চলে যাওয়ার পর বাসায় যে কথাগুলো শেয়ার করেন বাবা মা, একটু হয়তো বা তোমার ভুল হতে পারে। তো তারপরে এক রাতের ঘটনা বলি, সেটা হচ্ছে উনি যেভাবে বলেন যে প্রায় 3:30-3:30 সময় তো ওনার একটা সাউন্ডে ওনার ঘুম ভেঙে যায়। তো উঠে উনি যেটা দেখেন যে ওই যে মহিলাটা, ওই মহিলাটা ওনাকে ডাকছে। তো উনি ততটা মাথায় নেয়নি, তো নানি একটা ঘুমের ঘরেই ওই মহিলার সাথে উনি চলে যান। তো চলে যাওয়ার পর ওনার বাসার পাশে একটা হাইওয়ে ছিল, তো উনি যখন যাচ্ছিল হাইওয়ে দিয়ে, তো দেখা গেল যে উনি দেখতে পাচ্ছেন যে মহিলাটা হচ্ছে মানে সামনে অনেক গাড়ি যাচ্ছে, বাট উনি গাড়ির মাঝখান দিয়েই যাচ্ছে। তো উনি তখন ভাবলেন যে এই মহিলাটা যদি লাইক মানুষ হতো, তাহলে তো অবশ্যই তিনি অ্যাক্সিডেন্ট করতেন, বাট তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, তো তারপরে তিনি কীভাবে যাচ্ছেন। তো ওখানে ট্রাফিক পুলিশ থাকে, তো উনি বলে যে ওনাকে চিল্লাচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ বা তুমি কি মানে সুইসাইড বা এই টাইপের কিছু করতে আসছো না কিছু করতে যাচ্ছ। তো তখন উনি কিছু না বলে তখন উনি একটা মানে একটা চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যান। তো তারপর ওনাকে বাসায় নিয়ে আসা হয়। তো তারপরে উনি পরবর্তীতে যখন হলে যান তো ওখানে উনি অনেক ইয়া করে যে ঘটনাটা উনি বাইর করে আসল রহস্য সেটা হচ্ছে যে একটা সময় ওই মেডিকেলে একটি মহিলার হচ্ছে খুবই মহিলাটা গরিব ছিল। তো ওনার আর কি মানে বাচ্চা অপারেশন করার পর তো ওনার বাচ্চাটা সামহাও মিস হয়ে যায়। তো উনি ওটা না নিতে পেরে তো উনি একদম মানে শক্ট হয়ে যায়, বাসায় ওনাকে নিয়ে হয়। তো তখন উনি একটু পাগল প্রায় অবস্থা। তো তারপর উনি যখন একদম উন্মাদ পাগল হয়ে যায় তখন তিনি শুধু এই হসপিটালেই আসে, মানে আর কোথাও যায় না। তো একদিন এই হসপিটালে থাকা অবস্থায় তো উনি একটা মানে রাস্তায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যান। তো তখন থেকেই হচ্ছে ওর প্রবলেমটা অনেকেই দেখছে। তো তারপরে পরবর্তীতে সেটা ওনার সাথেই ঘটে। তো এই ছিল হচ্ছে আমার স্টোরি।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো এবং আশা করছি সেই মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর ইউ ফুর্তি 88 এফএম এন্ড জু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে হচ্ছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অ্যান্ড আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ধরনের ঘটনা শুনছিলাম এবং আমি আরেকটা ঘটনা মনে হয় আপনার আছে, তাই না? তো আপনার আপনার নেক্সট ঘটনা ছোট্ট করে একটু বলবেন, আমি শুনে আসি, তারপরে আমরা পরবর্তী হতে যাবো। আপনার নামটা প্লিজ আরেকটু বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই। সাকিব এগেইন। যে ঘটনাটি শেয়ার করবো এখন এটি হচ্ছে একটা ব্ল্যাক মিউজিকের উপরে। তো আমার ফ্রেন্ড, আমি নামটা বলছি না, ও হচ্ছে জার্মানির একটি হচ্ছে প্রাইভেট মেডিকেলে হচ্ছে পড়াশোনা করতো। তো দেখা যাচ্ছে যে প্রাইভেট মেডিকেলগুলোতে হয় কি যে হল থাকে না, তো ওই জন্য তাকে বাইরে থাকতে হতো। তো ও যে ইয়াতে থাকতো এরিয়াটাতে, ওটা হচ্ছে একটা মানে কি বলবো জার্মানির একটা পপুলার এরিয়া, নামটা বলছি না। তো ওর পাশের পাশে একটা গ্রাভিয়েট ছিল। তো দেখা যাচ্ছে যে ও প্রথম দু মাস ওর মানে সব কিছু নর্মাল হয়ে যাচ্ছিলো। তো তারপর থেকে প্রবলেম শুরু হয় ওর হচ্ছে তিন মাসের একদম শুরুর দিকে, ফার্স্ট উইক থেকে তার খুবই মানে অস্থির লাগতো। লাইক দেখা যাচ্ছে যে সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতো। দেখা যাচ্ছে যে তার যে সব প্রিয় পার্সনগুলো তোর হচ্ছে তার মধ্যে ছিল তার বড় আম্মু। তো একদিন তার বড় আম্মু স্বপ্নে দেখলো যে সে তার বড় আম্মু হচ্ছে সিঁড়ি থেকে পড়ে তার পায়ে ব্যথা পায়। তো সে সাথে সাথে বাসায় ফোন দেয়, দিয়ে বলে যে আম্মু বড় আম্মু কি এটা হয়েছে? তোর আম্মু বলে যে তুই কীভাবে শুনলি, তো কে বলছে? তো বলছে না আমি তো শুনিনি, আমি জাস্ট স্বপ্নে দেখেছি। তো বলতেছে না তো কেউ বলছে, তুমি আমাকে বলো। তা বলে না কেউ বলেনি। তো ওটা পরে চলে যায়। তো তারপরে আরেক দিন দেখা যাচ্ছে যে আরেকটা স্বপ্নে দেখলো যে তার পাশের একটা দাদি ছিল পাশের বাসায়, তো তিনি মরে গেছে। তো তারপরে আবার সে ফোন দিয়ে তার আম্মুকে বলে যে আম্মু দাদি তো মরে গেছে। তখন বললো যে তুমি কীভাবে শুনলাম? তো বলছে আমি স্বপ্নে দেখছি। তা বলছে এটা কী হয় যে তুমি একটা স্বপ্নে দেখতেছো সেটা সত্যি হয়ে যাচ্ছে? তো তারপরে সে অদ্ভুত স্বপ্ন অস্থিরতা, তো তখন বাড়িতে সে পুশ করা শুরু করলো যে আমি থাকবো না, সেখান থেকে চলে আসবো। তো বাসা থেকে কোনোভাবে তাকে ম্যানেজ করা হচ্ছে, তুমি থাকো কয়েকদিন পর তোমার আব্বু যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো একটা রাতের ঘটনা বলি, ও হচ্ছে ক্লাস শেষ করে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করে বাসা ফিরছিল, লাইক তখন 11:30 হবে। তো এই টাইমের মধ্যে সে তাকে যে কবরস্থানের কথা বললাম এটা হচ্ছে তাকে ক্রস করতে হবে। তো যখন সে কবরস্থানের কাছে আসে তো তার দেখা যাচ্ছে যে বাইরের কান্ট্রির কবরস্থানগুলো হয় কি যে অনেক লাইটিং করা থাকে, একটু লাইট টাইপের থাকে। তো সে দেখতে পাচ্ছে যে তখন সে কবরস্থানটার কাছে যখন আসে তখন দেখতে পাচ্ছিলো যে একটি বাতাস মানে একটু বাতাস তার গায়ে লাগছে, আর সে হঠাৎ করে তার কবরস্থান থেকে চোখ চলে যায়। দেখতে পাচ্ছে যে কিছুগুলো মুভ করছে। তো সে ভাবছে যে হয়তো বাতাস, হয়তো বা দেখা যাচ্ছে যে লাইটের উপরে হয়তো বা গাছের কিছু ডাল পড়ছে, হয়তো বা এই জন্য এটাকে হয়তো বা রিফ্লেক্ট করতে পারে। তো সে মাথায় না নিয়ে সে তখন দেখা যাচ্ছে যে কবরস্থান ক্রস করবে করবে এমনটা অবস্থা, তাকে হয়তো বা দেখা যায় যে আসল ভাই যে পিছন থেকে দেখা যায় যে 10-12 জন একটা মানুষকে টেনে ধরলে যেরকম একটা ফিল আসে, বা তার সেরকম একটা ফিল আসতেছে যে হয়তো কেউ তাকে একটা স্টপ করে রেখে দিছে ওখানে। তো তার এই অবস্থাতে সে আসলে ফিল করলো যে তার পিছন থেকে কেউ একজন বাইকে তাকে বসে স্টপ স্টপ প্লিজ স্টপ। তখন ও দৌড়াচ্ছে, কিন্তু ও বুঝতে পারতেছে না বাইকে যে ছিল তিনি, যাকে পরে ভর্তি তাকে ঘটনাটা বলেন যে আপনি দৌড়াচ্ছিলেন কেন। তো তারপরে হচ্ছে তখন ওই লোকটা ওকে একটা আঘাত করার পর পড়ে যায়, তো অজ্ঞান হয়ে যায়, তখন ওকে নিয়ে যাওয়া হয়। তো যখন তার সেন্স চলে আসে তখন তাকে বলে যে আপনি দৌড়াচ্ছিলেন কেন, তো বলে না আমি তো দৌড়াচ্ছি না, আমি তো হেঁটে আমার বাসায় যাচ্ছি। তো বলছে আপনার বাসা কোথায়, তখন সে এরিয়াটার নাম বলে, বলছে আপনি তো আপনার বাসার এরিয়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চলে গেছেন, এটা কীভাবে সম্ভব, আমি দেখছি আপনি রীতিমতো দৌড়াচ্ছেন, কেন দৌড়াচ্ছিলেন। তো সে এটা লজিকটা খুঁজে পায় না যে আমি তো দৌড়াইনি। তো তিনি তার সাথে কথা না বলে তার কথা মেনে নিয়ে সে বাসায় চলে আসে। তো বাসায় আসার পর যেটা হয় যে সে রীতিমতো ভয় পাচ্ছে, হঠাৎ চমকে যাচ্ছে, হঠাৎ কিছুতে স্বপ্নের মধ্যে অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছে। তো তারপরে এমন অবস্থায় সে মানে ওখানে সিক হতে লাগলো, বাসায় ফোন দিচ্ছে যে আমি ডে বাই ডে সিক হয়ে যাচ্ছি। তো বাসায় বলছে তোমার তো ওখানে মন টিকছে না, হয়তো বা তুমি দেশে আসার জন্য হয়তো বা তুমি আমাদেরকে কিছু উল্টাপাল্টা বকছো। তারপরে ওর বাবা সে চলে যায় ওখানে, তো দেখে যে আসলে সে অনেক সিক হয়ে যাচ্ছে, তারপরে তার মানে হেলথ কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে। তারপর তাকে দেশে নিয়ে আসে, তো দেশে নিয়ে আসার পর যেটা হয় যে বাসায় রেখে তাকে ভালো করা যাচ্ছে না। তো তারপরে বাসার আশেপাশের মহিলারা বলে যে আপনি একটা হুজুর টাইপের দেখান, দেখেন যে কী হচ্ছে। তারপরে যখন হুজুরকে দেখানো হয় তো হুজুর বলে যে আমাকে ভালো করে দেখতে হবে, আপনার আগে বাসার এরিয়াটা আমাকে দেখতে হবে। তো উনি প্রায় হচ্ছে আপনার 2 দিন ধরে ওনার বাসার এরিয়াটা দেখেন। তো দেখার পর উনি যেটা ওনার গার্ডেনে তো ফাইন্ড আউট করতে পারেন যে এখানে কিছু একটা আছে। তো গাছটা ছিল বকুল গাছ, তো ওই গাছের নিচে কিছু উনি ব্ল্যাক ম্যাজিকের কিছু ইনস্ট্রুমেন্ট খুঁজে পান। সেটা হচ্ছে যে একটা পুতুলের গায়ে হচ্ছে বিভিন্ন ধরনের মানে সুতালো হচ্ছে সুই যেটাকে বলা হয় সেটা, কিছু কবরস্থানে মাটি, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের কিছু ইনস্ট্রুমেন্ট ওখানে ছিল।
তো তারপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়, ব্ল্যাক
ম্যাজিক যেগুলো করা হয়। তো তারপরে কবিরাজ যেটা ওনাকে হুজুর যেটা ইনফর্ম করেন যে এটা গাছ দিয়ে করানো হয়েছে, কারণ আপনার ছেলে হচ্ছে ডে বাই ডে সে অনেক হেলথ কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। তো একটা টাইম এসে দেখা যাবে যে সে যখন তার হেলথ কন্ডিশন একবারই চলতে পারবে না তখন বকুল গাছটাও মরে যাবে, এরকম একটা ইনফর্ম করে যে বকুল গাছটা মরে ঝরে পাতা ঝরে যাইলে ওর হচ্ছে হাত পা মানে প্যারালাইজড হয়ে যাবে লাইক। তো তারপর হচ্ছে আস্তে আস্তে যখন গাছটা মরে যাবে, শুকিয়ে যাবে, তখন সে মরে যাবে। তো তারপরে হুজুর বলে যেটা তো আমি পারবো না, তো আমি একটা কবিরাজের রেফারেন্স দিচ্ছি, এটা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার ফ্রেন্ডের বাবা পরবর্তীতে যোগাযোগ করে, তো তারপরে চলছে তার সুস্থ করার জন্য বিভিন্ন ইয়া চলছে। তো এখন সে একটা প্রাইভেট একটি ক্লিনিকে আছেন, ভর্তি আছেন। তো আমি সবাইকে বলবো যে আমার ফ্রেন্ডের জন্য প্রেয়ার করতে যাতে সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমার স্টোরি আসল ভাই। থ্যাংক ইউ
সো মাচ। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের এখানে লিখছেন, ইমরান হুসেন আমাদের এখানে আছেন, আমাদের এখানে আছেন মেহেদি, এছাড়াও আমাদের এখানে আছেন খান রাব্বি, মাসুদ রানা পারভেজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইস্তিয়াক মাহমুদ, শরিক সাকিফ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমার রিয়াজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাউন, সেলিম মোহাম্মদ সাদমান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাসুদ রানা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু নাসের মোহাম্মদ শাহেদ, স্বর্ণ রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন প্যাসিফিক ফয়সল, এছাড়াও আছেন ফয়সল ফাহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাসেল রহমান, এছাড়াও LRS রানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবু নাসের মোহাম্মদ শাহেদ, মোয়াজ্জে মোজাম্মেল হক হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD ফয়সল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও কবির, এছাড়াও মাসুদ রানা পারভেজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আনামুল হাসান ইমরান, এছাড়াও জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমরান হোসেন ভূঁইয়া, HM রিফাত আমাদের সঙ্গে আছেন, সাগর দেব আছেন, আছেন আনামুল হাসান ইমরান, এছাড়াও জাহিদুল জাহিদ আমাদের সঙ্গে আছেন, SK সাপা আমাদের সঙ্গে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও আমাদের অনেক, আমরা এতক্ষণ ভূত এফএম থেকে পড়লাম এবং রেডিও ফুর্তি যে পেজটা সেই পেজে অনেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন, চৌধুরী ফজলে রাব্বি আছেন আমাদের সঙ্গে, হানিফ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাহিদ হাসান খান প্রীতি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন M নাইম হাসান, ওয়ারফাজ নাইম আহমেদ আমাদের সঙ্গে আছেন, RS নাইম আমাদের সঙ্গে আছেন, কাবি কাব্যহীন কবি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ বিপুল, এছাড়াও আছেন নূর সিদ্দিক, ফারহান সজীব আমাদের সঙ্গে আছেন, আনান শিকদার আছেন, আছেন আমাদের সঙ্গে হাসান সাইদুল, ফজলে রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাভেল আহমেদ, আমাদের সঙ্গে চৌধুরী ফজলে রাব্বি সহ আরও অনেকে আছেন। অনেকেই বলছেন যে অমুক ঘটনা পাঠাও আছে আমার কাছে, শুনবেন কি অমুক ঘটনা আছে পাঠাবেন কি? হ্যাঁ অবশ্যই, আমরা তো আপনাদের ঘটনার জন্যই বসে আছি এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদের কাছে এবং সরাসরি অডিও ক্লিপের মাধ্যমে আপনার ঘটনা আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা মানে আজকের মতো এখানেই শেষ করতে চাই এবং আগামী সপ্তাহের আগেই কিন্তু আমাদের আরও একটা দিন রয়েছে, সেটা হচ্ছে হ্যালোইনের দিন এবং সেই হ্যালোইনের দিনে আপনিও হতে পারেন আমাদের একজন সম্মানিত অতিথি এবং আপনিও আপনার ঘটনা শেয়ার করতে পারেন। আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সমস্ত ভূতাতম লিসনারদের সাথে এবং আপনি আপনার এখানে আমাদের আপনার জন্য অনেক অনেক সারপ্রাইজ রয়েছে, সেই সারপ্রাইজও আপনারা চাইলে মানে উপভোগ করতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করতে চাই, আমাদের হাতে আজকের মতো আর কোনো ঘটনা নেই। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আবারও মানে আগামী সপ্তাহের বা এই হ্যালোইনের জন্য আমন্ত্রণ জানাবো এবং বিদায় নেব আমরা। এবং আপনি আমার মনে হয় যেটা যে আপনি যদি আমাদের সঙ্গে থাকেন এবং তাহলে আপনি অবশ্যই অবশ্যই প্রতিটা মুহূর্তই এরকম ভয়ের আনন্দে কাটবেন শুক্রবার। এবং আপনারা বৃহস্পতিবারও জানেন ভূতফম হরর ক্লাব আপনারা সৃষ্টি করেছেন এবং সেইখানে আমরা অনেক মজা করি এবং আপনাদের সঙ্গে সৃষ্টি থাকেন আর যে সৃষ্টি থাকেন। তো যাই হোক, আমরা এরকম ধরনের মানে দুই ধরনের জিনিসই আমরা করব এবং আমরা অনেক মজা করব এবং আগামী যে হ্যালোইনটা আসছে 31 অক্টোবর, সেই 31 অক্টোবর আমরা অনেক মজা করব, সেটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে 31 অক্টোবর হবে হ্যালোইনের দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন। আজকে ঘটনা আর নেই, মাত্র 3.5 মিনিট আগে শেষ করেছি। সো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।